යදෙන ස පාපේන ్రహ్మణ్యాధారాయ కర్మాణి సంగం తప్పా కరోతి నిప్యతే న స పాపేన ్రహ్మణ్యాధారాయ కర్మాణి సంగం తప్పా కరోతి ଅର୍ଥାତ୍ ତୁମର ସମସ୍ତ କର୍ମ ଗୋଟାରେ ବା କୃଷ୍ଣଙ୍କୁ ସମର୍ପଣ କର। ସିଧାସାଧା ଯେଉଁ ବ୍ୟକ୍ତି କୃଷ୍ଣ ଚୈତନ୍ୟ ନୁହେଁ ସେ ଏ ଜଡ ଶରୀର ଓ ଜଡ ଜନେନ୍ଦ୍ରିୟ ଧ୍ୟାନରେ କର୍ମ କରେ, କିନ୍ତୁ ଯିଏ କୃଷ୍ଣ ଚୈତନ୍ୟଶୀଳ ସେ କୃଷ୍ଣ ଚେତନାରେ କର୍ମ କରେ, ଅର୍ଥାତ୍ ସେ ହିଁ ଏହି ଜ୍ଞାନ ଲାଭ କରିଥାଏ ଯେ ଏ ଶରୀର ହେଉଛି କୃଷ୍ଣଙ୍କର ସମ୍ପତ୍ତି ଏବଂ ସେଇଥିଯୋଗୁଁ ଏହା କୃଷ୍ଣଙ୍କ ସେବାରେ ହିଁ ବିନିଯୁକ୍ତ ହେବା ଉଚିତ। ଏଠି ସର୍ବପ୍ରଥମେ ଆମର ଭକ୍ତିମହନ୍ତ ଶ୍ରୀଯୁକ୍ତ ବୁର୍ଲାଙ୍କ ତରଫରୁ ଆଜିର ଏଇ ରବିବାର ଭଗବତ ଗୀତା କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯୋଗ ଦେଇଥିବା ସମସ୍ତ ଭକ୍ତବୃନ୍ଦ ଏବଂ ମାତୃବୃନ୍ଦଙ୍କୁ ଆମେ ହାର୍ଦ୍ଦିକ ଅଭିନନ୍ଦନ ଜ୍ଞାପନ କରୁଛୁ। ବିଶେଷ ଭାବରେ ଏ ଗ୍ରୀଷ୍ମର ତାପରେ ଥାଇକି ମଧ୍ୟ ସେମାନେ ଆସିଛନ୍ତି ଏଇ ଭଗବାନଙ୍କ କଥା ସତ୍ସଙ୍ଗ ଲାଭ କରିବା ପାଇଁ। ଭାଗବତରେ ଏକାଶ୍ର ଦ୍ୱାଦଶ ଅଧ୍ୟାୟରେ ଭଗବାନ ଉଦ୍ଧବକୁ ଏଇ ସତ୍ସଙ୍ଗ ବିଷୟରେ ଗୋଟିଏ ଅଧ୍ୟାୟ କହିଛନ୍ତି, ସତ୍ସଙ୍ଗର ମହିମା, ସତ୍ସଙ୍ଗ କେତେ ମୂଲ୍ୟବାନ ସେ ବିଷୟରେ ଭଗବାନ କହିଛନ୍ତି ଉଦ୍ଧବ ଭାଗବତରେ ଏକାଶ୍ର ଦ୍ୱାଦଶ ଅଧ୍ୟାୟରେ। ତେଣୁ ଆପଣମାନେ ଯେଉଁମାନେ ସତ୍ସଙ୍ଗ କରୁଛନ୍ତି, ତେଣୁ ଏ ସତ୍ସଙ୍ଗ ବହୁତ ମୂଲ୍ୟବାନ, ବହୁତ ବହୁତ ଜାଗତରେ ସବୁଠାରୁ ଶ୍ରେଷ୍ଠ ଜିନିଷ ଯଦି କୁହାଯିବ କ'ଣ, ତାହେଲେ ସେ ହେଉଛି ସତ୍ସଙ୍ଗ। ତେଣୁ ଆପଣମାନେ ଏ ଭଗବତ ଗୀତା କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗ ଦେଇଥିବାରୁ ଆମେ ଆମର ଯେଉଁ ଭକ୍ତିଗ୍ରନ୍ଥ ଶ୍ରୀ ବୁର୍ଲାଙ୍କ ତରଫରୁ ଆପଣମାନଙ୍କୁ ଆଉ ଥରେ ଅଭିନନ୍ଦନ ଜ୍ଞାପନ କରୁଛୁ। ତେଣୁ ଆମେ ଆଶା କରୁଛୁ ଆପଣମାନେ ସମସ୍ତେ ଏଭଳି ଭାବରେ ପ୍ରତି ରବିବାର ଆମର ଯେଉଁ ସତ୍ସଙ୍ଗ ପ୍ରୋଗ୍ରାମ ହେଉଛି ସେଥିରେ ଯୋଗ ଦେବେ, ଏବଂ ଅବଶ୍ୟ ଆମର କର୍ମକର୍ତ୍ତାମାନେ କହିବେ ଆମର ଆସନ୍ତା ମଙ୍ଗଳବାରରେ ଚୂଡ଼ା ଦେବୀ ଉତ୍ସବ, ଯାହାକି ଚେତନ ଚତୁର୍ଥାନ୍ତରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି। ରଘୁନାଥ ଦାସ ଗୋସ୍ୱାମୀ ଜଣେ ବୈଷ୍ଣବ, ଯିଏକି ଆମର ଷଡ଼ ଗୋସ୍ୱାମୀ ଭିତରେ ଜାଣେ, 14 ତାରିଖ ମଙ୍ଗଳବାରରେ ପଡ଼ୁଛି ସେଇଟା। ତେଣୁ ଆମେ କୁହାଯିବ ସେ ବିଷୟରେ ବର୍ଣ୍ଣନା କରାଯିବ, କୁହାଯିବ କେମିତି ସେ ପ୍ରୋଗ୍ରାମ କରାଯିବ। ତେଣୁ ଆପଣମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଆମେ ନିମନ୍ତ୍ରଣ କରୁଛୁ ସେଦିନ ମଙ୍ଗଳବାର ଦିନ ସେ ଚୂଡ଼ା ଦେବୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯୋଗ ଦେବା ପାଇଁ। ତେଣୁ ଆଜି ଆମର ଏ ଭଗବତ ଗୀତା ଏ ପଞ୍ଚମଧ୍ୟାୟ ହେଉଛି କର୍ମ ସନ୍ନ୍ୟାସ ଯୋଗ, ଯେଉଁ କର୍ମ କଲେ ମଧ୍ୟ କର୍ମ ଫଳ କେମିତି ପ୍ରାପ୍ତ ହେବ ନାହିଁ। ସେ ଯେଉଁମାନେ ସାଧାରଣତଃ ଯେଉଁମାନେ କର୍ମ କରନ୍ତି କୌଣସି ଗୋଟେ ଫଳର ଆଶା ରଖି କର୍ମ କରନ୍ତି, ଆମେ ଦେଖିବା ଯେତେ ଲୋକ ହୁଅନ୍ତୁ ସମସ୍ତେ ଶତକଡ଼ା 90% ଲୋକ ସେଇ ଭଳି କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି। ଯେଉଁ କର୍ମ କରୁଛନ୍ତି ସେ କର୍ମର ଗୋଟେ ଫଳ ଆଶା ରଖି ସେ କର୍ମ କରୁଛନ୍ତି, କିନ୍ତୁ ସେ ଯେଉଁମାନେ ପ୍ରକୃତରେ ଜାଣିପାରୁନାହାନ୍ତି ଯେ କର୍ମ ଫଳ କେମିତି କର୍ମ କରି ସେମାନେ ପ୍ରାପ୍ତ କରନ୍ତି, ସେମାନେ ଅଧିକାଂଶ ସେମାନେ ସବୁ ଜାଣିପାରନ୍ତି ନାହିଁ। ତେଣୁକରି ସମସ୍ତେ କର୍ମ ଫଳ ଆଶା ରଖି କର୍ମ କରନ୍ତି, କିନ୍ତୁ ଆମର ଭାଗବତ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ଅଷ୍ଟମ ସ୍କନ୍ଧରେ ସମୁଦ୍ର ମନ୍ଥନ ଲୀଳା ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ଭାଗବତରେ, ସେଥିରେ କୁହାଯାଇଛି ଯେ ଆପଣମାନେ ଜାଣିଥିବେ ଯେଉଁ କ୍ଷୀର ସମୁଦ୍ର ରହିଛି, କ୍ଷୀର ସମୁଦ୍ରରେ ଅସୁରମାନେ ଏବଂ ଦେବତାମାନେ ସବୁବେଳେ ଅସୁରମାନେ ଦେବତାମାନଙ୍କ ପ୍ରତି ସବୁବେଳେ ପ୍ରଭାବ ହେଉଥିଲା, ଏବଂ ଅସୁରମାନେ ଥରେ ବା ସମୟ ସମୟରେ ସେମାନେ ବହୁତ ଶକ୍ତିଶାଳୀ ହୋଇଯାଆନ୍ତି। ଦେବତାମାନେ ଏଇ ଜଗତର ଦାୟିତ୍ୱରେ ସେମାନେ ଅଛନ୍ତି, ଦେବତା ଆଉ ଅସୁର ପ୍ରତି ତଫାତ୍ କ'ଣ, ଦେବତାମାନେ ଭଗବାନଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶରେ କାର୍ଯ୍ୟ କରନ୍ତି, ଅସୁରମାନେ କହିଲେ ଯେଉଁମାନେ ଭଗବାନଙ୍କୁ ମାନନ୍ତି ନାହିଁ ବା ଭଗବାନଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶରେ କାର୍ଯ୍ୟ କରନ୍ତି ନାହିଁ, ଇଏ ହେଉଛି ଦେବତା ଓ ଅସୁର ଭିତରେ ତଫା। ବୌଦ୍ଧ ଜଗତରେ ସାଧାରଣତଃ 2 ପ୍ରକାର ଲୋକ ରହିଛନ୍ତି, ଗୋଟେ ହେଉଛନ୍ତି ଦେବତା ସ୍ତରର, ଆଉ ଗୋଟେ ହେଉଛନ୍ତି ଅସୁର ସ୍ତରର। ଯେଉଁମାନେ ଭଗବାନଙ୍କୁ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି ସେମାନେ ହେଉଛନ୍ତି ଦେବତା ସ୍ତରର, ଯେଉଁମାନେ ଭଗବାନଙ୍କୁ ଗ୍ରହଣ କରନ୍ତି ନାହିଁ ଭଗବାନଙ୍କୁ ସ୍ୱୀକାର କରନ୍ତି ନାହିଁ ସେମାନେ ହେଉଛନ୍ତି ଅସୁର ସ୍ତରର ବ୍ୟକ୍ତି, 2 ପ୍ରକାର ବ୍ୟକ୍ତି ଅଛନ୍ତି। ତେଣୁ ସେହିଭଳି ଭାବରେ ଗୋଟେ ଥରେ ଯେ ଅସୁରମାନେ ଏତେ ବଳଶାଳୀ ହେଇଯାଇଥିଲେ ଯେ ଦେବତାମାନେ ଭଗବାନଙ୍କ ଶରଣରେ ଯାଇକିରି ଏଇ ଅସୁରମାନଙ୍କଠାରୁ କେମିତି ମୁକ୍ତି ପାଇଲେ ସେଥିପାଇଁ ସେ ଭଗବାନ ପ୍ରାର୍ଥନା କରିଛନ୍ତି। ତେଣୁ ଭଗବାନ ତାଙ୍କୁ କହିଛନ୍ତି ଯେ ତମେ ସମୁଦ୍ର ମନ୍ଥନ କର। ଅଷ୍ଟମ ସ୍କନ୍ଧରେ ପଞ୍ଚମ ଅଧ୍ୟାୟରୁ ଦ୍ୱାଦଶ ଅଧ୍ୟାୟ ଏଇ 8ଟି ଅଧ୍ୟାୟରେ ବିସ୍ତାର ଭାବେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି। ଆମର ଯେଉଁ ବର୍ତ୍ତମାନ ଚାଲିଛି ମନୁଙ୍କର ସମୟ ସପ୍ତମ ମନୁ, ଆ ପୂର୍ବ ମନୁଙ୍କର ସମୟ ସେଇଟା ହେଇଥିଲା ଷଷ୍ଠ ମନୁ, ଯେ ଚାକୁ ସମୁଦ୍ର ସମୟରେ ସେଇ ବୁଲାବୁଲି ହୋଇଥିଲା। ତେଣୁ ଆମ କହିବାର ଉଦ୍ଦେଶ୍ୟ ଯେ କର୍ମ ଫଳ ଯେଉଁ ରହିଛି 5ଟି କାରଣରୁ କର୍ମ ଫଳ ପ୍ରାପ୍ତ ହୋଇଛି, ଖାଲି ଜଣେ ଯେ କର୍ମ କରୁଛି ସେ ଅନୁସାରେ ଫଳ ପାଉଛି ତା ନୁହଁ, 5ଟି କାରଣ ରହିଛି ଭଗବତ ଗୀତାର ଅଷ୍ଟାଦଶ ଅଧ୍ୟାୟରେ ସେଟା ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି, ଏବଂ ଅଷ୍ଟାଦଶ ଆଗତରେ ସେ ଗୋଟେ ଲୀଳା ମାଧ୍ୟମରେ ଭଗବାନ ମଧ୍ୟ ସେଟା ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ତି କହିଛନ୍ତି। ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ে ভগবান কইছেন যে পঞ্চেকানি মহাভারত কারণানি বলবে, পাঁচটি কারণ রয়েছে, সাংখ্যে পূর্বান্ত প্রাণি সিদ্ধে সর্বকর্মা সাংখ্য ব্যাপারে এই সে বিষয়ে বর্ণনা করা যাইছে। জনে কর্মফল কেমন প্রাপ্ত হব তাকে পাঁচটি কারণ রয়েছে। আমি গোটে কর্ম কলে যে কর্মফলটা পাইবার তা নয়, কর্মফল পাইঁ কহিছি কোন কোন পাঁচটা কারণ না অধিষ্ঠান তথা কর্তা করণ পৃথক বিধম বিবিধাশ পৃথক চেষ্টা দৈবম ত্রৈবাদ পাঁচ। আমি সাধারণত তিন প্রকার কর্ম করছি, শারীরম বা মন বিচার, শরীর দ্বারা কর্ম করছে বা কথা দ্বারা কহিবা দ্বারা বা শক্তি কহিবা দ্বারা মধ্যে আমি কর্ম করছে, এবং শরীর বা মন মন দ্বারা মধ্যে আমি বিভিন্ন প্রকার মানসিক কর্ম করছি, শারীরিক বাচিক মানসিক তিন প্রকার কর্ম রয়েছে। তেমন যে শারীরিক কর্ম হোক বা বাচিক কর্ম হোক বা মানসিক কর্ম হোক, শারীর বা মনোবিচার কর্ম প্রাভাবিত নয় ন্যায্যম বা বিপদ্যম বা পঞ্চায়েত সেই হোক, আমি কর্ম করুছে কিন্তু ওরটা ফল মিলুছে, আমি যেটা আশা করুতা সেটা কমে যাচ্ছে, কেতবেলে কর্মের মধ্যে সিদ্ধি যাচ্ছে সেটা বলছে ন্যায্যম বা বিপদ্যম বা, কেতবেলে আমি কর্মের সিদ্ধি পাচ্ছি কেতবেলে অসিদ্ধি পাচ্ছি মানে পরাজয় হয়ে যাচ্ছে কর্ম। যেমনি চাষী মানে চাষ করছেন কিন্তু কেউ বর্ষ বহু পরিমাণ ফসল হচ্ছে, কেউ বর্ষ ফসল হয়ে মরু হয়েগলা ফসল হয়ে বন্যা হয়েগলা ফসল হয়ে নষ্ট হয়ে। তেমন এই যে ন্যায্য বা বিপরীত বা কেতবে সিদ্ধি পাওয়া যায় কেতবে পরাজয় হচ্ছে, এই তার কারণ হচ্ছে পঞ্চায়েতে চষে যেত, এই পাঁচটি হচ্ছে তার কারণ যেত বা কারণ কোন কোন না অধিষ্ঠান অধিষ্ঠান যাবে যে স্থানের কার্য করা যাচ্ছে, এবং তথা কর্তা যে কার্য করছে করণ করণ করে যাহা দ্বারা বিভিন্ন কর্ম সব ইনস্ট্রুমেন্ট যশ দরকার কর্ম করিবার পাইঁ, আমি কথা কয়া পাইঁ কথা আমি মাইকটি আমার দরকার হচ্ছে, এই গোটে করণ করে কার্য করছে করণ, এবং বিবিধাশ্চ চেষ্টা বিভিন্ন প্রকার চেষ্টা মধ্যে রয়েছে, এই চারোটি কারণ রয়েছে। আর পঞ্চম কারণ হচ্ছে দৈবম চৈবান্তর পঞ্চম, আমি যে কার্য করিবা সে কার্যের ফল নিশ্চিন্ত প্রাপ্ত হচ্ছে কিছু মানে না, দেবতা মানুষ তার নির্ধারিত হচ্ছে কর্ম না দৈব নেত্রেণ, আমি যে কর্ম করিবা দেবতা মানে কোন সেটাকে সে অনুসারে তাকে কেতবে সিদ্ধি দিয়েপারে কেতবে অসিদ্ধি হচ্ছে পরাজয় দিয়েপারে, তেমন এই পাঁচটি কারণ রয়েছে। তেমন যে মানে পঞ্চে তথেব সতী কর্তারম আত্মান কেবল পূজা পশ্যতি অকৃত বুদ্ধি চালনে মাস পশ্যতি দূর, তেমন যেমন কহন্তি হ্যাঁ মুঁ এটা কর্ম কলি তেমন এটা মুঁ ফল পাই, সেমানে দুর্মত প্রকৃত সেমান বুদ্ধিমান ব্যক্তি নুহন্তি মাস পশ্যতি দূর, সেমান প্রকৃত ঘটনাটা জানিপারন্তি নাই। তেমন এই কথাটিকু ভাগবতর অষ্টম স্কন্ধরে সমুদ্র মন্থন লীলারে ভগবান সেটাকে লীলা মাধ্যমে বর্ণনা করছেন, কেমিতি জানি কর্ম করি ফল প্রাপ্ত হয়েছেন কেমিতি কর্ম করি মধ্যে ফল প্রাপ্ত হইপার না, আপনার জানিথিবে দৈব অসুর হয়েছিল সমুদ্র মন্থন লীলা দেবতা মানুষ অসুর মানে অধিক পরিশ্রম করলে কিন্তু না সে সমুদ্র মন্থন হোক সাগরে যে মন্দর পর্বত রক্ষা আনিছিল সেটা হচ্ছে 10,000 যোজন তার বিস্তার, এবং সেটি মন্দ পর্বত যেহেতু রহিপারে সেটি ভগবান কচ্ছপ রূপে কূর্ম রূপে ভগবান সে সমুদ্র সে মন্দর পর্বত তলে রয়েছে, সে লক্ষ যোজন বিস্তার করি সে মন্দর পর্বত গ্রহণ করে যাদের হচ্ছেন তাকে 10,000 স্তোত্র সেটা লিখছেন কচ্ছপ রূপ কেশব দ্রুত কচ্ছপ রূপ যাদের কচ্ছপ রূপ ধারণ করতে ভগবান, এবং যে বাসুকীকে রখাইলা মন্থন কার্যে মন্থন করিয়া সেই পর্বত কু মন্থন করিয়া পাই সে বাসুকী নাগকু ব্যবস্থা করা যাই, বাসুকী নাগর মুহ পাখে অসুর মান রয়ে প্রথমে ভগবান অসুর মানকর বুদ্ধি হচ্ছে সবুজ বিপরীত বুদ্ধি করে সেদিন ভগবান কারণ দেবতা মানে প্রথমে নেইকি নিজে আগে মুহ পাখে রয়ে কিন্তু অসুর মান করে না আমি মধ্যে বহুত বহুত শ্রদ্ধা সুত সম্পন্ন প্রখ্যাত জন্মগ্রহণ করে আমি বহুত অধ্যয়ন করছু দেবতা মন্ত্র আমার অধিক অধ্যয়ন আছে আমার অধিক বিদ্যা আছে ଏସବୁ କହିକିରି ସେ ଆଗପଟେ ରହିଲେ। ତେଣୁ ଆଗପଟେ ଯାଇକି ଯେତେ ମନ୍ତ୍ରଣ କରୁଥିଲେ ସେ ବାସୁଦେବଙ୍କର ମୁହଁରୁ ସବୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ବିଷୟ ଜଳ ସବୁ ବାହାରେ, ଯେଉଁଥିପାଇଁ ସେମାନେ ସବୁ ଦଗ୍ଧ ହେଇଯାଉଥିଲେ, ବହୁତ କଷ୍ଟ ସେବା କରୁଥିଲେ। ଏବଂ ଦେବତାମାନେ ପଛପଟେ ଯାଇକି ଯେତେବେଳେ ମନ୍ତ୍ରଣ କରୁଥିଲେ ଭଗବାନ କୃପାରୁ ମେଘ ରହିକି ଟିକେ ଟିକେ ସେମାନେ ବୃଷ୍ଟି ମଧ୍ୟ ହେଉଥିଲେ ଏବଂ ସେମାନେ ବହୁତ ଆନନ୍ଦରେ ସେ ମନ୍ଥନ କାର୍ଯ୍ୟ କରୁଥିଲେ। କିନ୍ତୁ ଅତିବାରେ ଯେତେବେଳେ 14 ରତ୍ନ ବାହାରିଛି ସମୁଦ୍ର ମନ୍ଥନରୁ 14 ରତ୍ନ ବାହାରିଛି, ତେଣୁ ଅନ୍ତିମ ରତ୍ନ ହେଉଛି କ'ଣ? ଅମୃତ ଧନ୍ୱନ୍ତରୀ, ଭଗବାନଙ୍କର ଅବତାର ଧନ୍ୱନ୍ତରୀ, ଯିଏକି ଆୟୁର୍ବେଦ ଶାସ୍ତ୍ର ରଚନା କରିଛନ୍ତି। ଆୟୁର୍ବେଦ ଆମକୁ ଆମର ବର୍ତ୍ତମାନ ଆମେ ସାଧାରଣତଃ ବିଭିନ୍ନ ରୋଗ ହେଲେ ଆମେ ଏଲୋପାଥି ଯାଉଛେ, ଆୟୁର୍ବେଦ ତାପରେ ଏଲୋପାଥି, ଆୟୁର୍ବେଦିକ, ଏଲୋପାଥିକ ଆଉ ହୋମିଓପାଥି ତିନୋଟି ରହିଛି, ଆଉ ନେଚର କ୍ୟୁର ମଧ୍ୟ ରହିଛି, ୟୁରାନ ୟୁନାନି ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସବୁ ରହିଛି ବ୍ୟବସ୍ଥା। କିନ୍ତୁ ପ୍ରଥମ ଯେଉଁ ରୋଗ ଦେହର ରୋଗ ହେଲେ କେମିତି ଭଲ ହେବ ସେଥିପାଇଁ ଧନ୍ୱନ୍ତରୀ ସେ ରଚନା କରିଛନ୍ତି, ଆୟୁର୍ବେଦ ରଚନା କରିଛନ୍ତି। କେବଳ ଭଗବାନ ଧନ୍ୱନ୍ତରୀକୁ ନାମ ନେଇଦେଲେ ସେ ଜଣେ ରୋଗରୁ ଭଲ ହେଇଯାଇଥିଲେ ଧନ୍ୱନ୍ତରୀ। ତେଣୁ ଅନ୍ତିମରେ ଧନ୍ୱନ୍ତରୀ ଯେତେବେଳେ ସେଇ ଅମୃତ ଧରିକି ଆସିଲେ, ଅସୁରମାନେ କ'ଣ କଲେ ନା ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ସେ ଛଡ଼େଇକି ନେଇଗଲେ, ଭଗବାନଙ୍କୁ ଛଡ଼େଇକି ନେଇଗଲେ, ଅମୃତ କଳସକୁ ନେଇଗଲେ। କିନ୍ତୁ ଭଗବାନ ଏଭଳି ବ୍ୟବସ୍ଥା କଲେ ସେମାନେ ସେ ଅମୃତ କଳସ ନେଲେ ମଧ୍ୟ ସେମାନେ ଅମୃତ ପାଳନ କରିପାରିଲେ ନାହିଁ, ତାଙ୍କ ଭିତରେ ଝଗଡ଼ା ଆରମ୍ଭ ହେଇଗଲେ। ସେ କହିଲା ମୁଁ ପ୍ରଥମେ ପିଇବି, ଆଗକୁ କହିଲା ନା ମୁଁ ପ୍ରଥମେ ପିଇବି, ଏଇଭଳି ଭାବେ ତାଙ୍କ ଭିତରେ ଝଗଡ଼ା ଆରମ୍ଭ ହେଇଗଲେ। ଏବଂ ଅନ୍ତିମରେ ଭଗବାନ କ'ଣ କଲେ ନା ମୋହିନୀ ରୂପରେ ଆସିକିରି, ମୋହିନୀ ମୂର୍ତ୍ତି ଉପରେ ଗ୍ରହଣ କରିକିରି ସେ ଅସୁରମାନଙ୍କୁ ସେଇ ଅମୃତ କଳସକୁ ନେଇଗଲେ ଏବଂ ଅସୁରମାନଙ୍କୁ ଅଲଗା ବସାଇଲେ, ଦେବତାମାନଙ୍କୁ ଅଲଗା ବସାଇକିରି ଦେବତାମାନଙ୍କୁ ଅମୃତ ସବୁ ଦେଲେ। ତେଣୁ ଭାରତର ଅଷ୍ଟମସ୍କନ୍ଧରେ ନବମଧ୍ୟରେ ଏଇ ଏଇ ଯେଉଁ ସମୁଦ୍ର ମନ୍ଥନ ଲୀଳାର ଶିକ୍ଷାଟା କହିଛନ୍ତି, ସୁଭଦ୍ର ଗୋସ୍ୱାମୀ କହିଛନ୍ତି ଯେ ଏବଂ ସୁରସୁରଗଣା ସମଦେଶ କାଳ ହେତୁ ଅର୍ଥ କମୟ ମତବ୍ୟାପୀ ଫଳେ କର୍ମା ତତ୍ର 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 ଅମୃତ ଦେବ ଅଞ୍ଜସା ଫଳମାକୁ ପାଦ ପଙ୍କଜ ରଜ ଶ୍ରେଣାମୃତ ଇତ୍ୟାଦି। ଆମେ ଯେଉଁ କହିଲେ 5 କାରଣ ରହିଛି, ସେ 5 କାରଣରୁ 4 କାରଣ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ସମାନ ରହିଛି। ଦେବତାମାନେ ଅସୁରମାନେ ଗୋଟିଏ ସ୍ଥାନରେ କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି, ଗୋଟିଏ ସ୍ଥାନରେ ସମୁଦ୍ର ମନ୍ଥନଟା ହେଉଛି, ଗୋଟିଏ ସମୟରେ ବି ହେଉଛି, ସବୁ ଯାହା ସବୁ ଲାଗୁଛି ସେଥିରେ ସମୁଦ୍ର ମନ୍ଥନ ପାଇଁ ଯାହା ସବୁ ଦରକାର ଆବଶ୍ୟକ ଜିନିଷ ସବୁ ସମାନ ରହିଛି ଏବଂ ସମସ୍ତଙ୍କର ମନ ବା ମତି ମଧ୍ୟ ଗୋଟିଏ ପ୍ରକାର ରହିଛି କେମିତି ଅମୃତ ପ୍ରାପ୍ତ ହେବେ, ଏ ସମସ୍ତଙ୍କର ଏସବୁ ସମାନ ରହିଛି, 4 ଜିନିଷ ସମାନ ରହିଛି। କିନ୍ତୁ ଦେବତାମାନେ ଅମୃତ ପ୍ରାପ୍ତ ହେଲେ, ଅସୁରମାନେ ସେଠୁ ବଞ୍ଚିତ ହେଲେ। କାରଣ କ'ଣ ନା ଯତ୍ ପାଦ ପଙ୍କଜ ରଜ ଶ୍ରେଣାମ କହିଥିଲେ, ଯେହେତୁ ସେମାନେ ଭଗବାନଙ୍କ ପାଦ ପଙ୍କର ଆଶ୍ରୟ ନେଇନାହାନ୍ତି ଅସୁରମାନେ, ସେଇଥିପାଇଁ ଭଗବାନ ସେମାନଙ୍କୁ ଅମୃତ ପ୍ରଦାନ କଲେ ନାହିଁ, ଅସୁରମାନଙ୍କୁ ଅମୃତ ପ୍ରଦାନ କଲେ, ଦେବତାମାନଙ୍କୁ ଅମୃତ ପ୍ରଦାନ କଲେ। ତେଣୁ ସାଧାରଣତଃ ଲୋକମାନେ ଏଥିରେ ଜାଣନ୍ତି ନାହିଁ, ସେମାନେ କହନ୍ତି କ'ଣ ନା ଆମେ ଏଇ କର୍ମ କରିଛୁ ତେଣୁ ଏଇ କର୍ମ ଫଳ ପାଇବ। ତେଣୁ ସେ ପ୍ରକୃତରେ ଏଇ ପଞ୍ଚମଧ୍ୟାୟରେ ସେଥିପାଇଁ କୁହାଯାଉଛି, ପ୍ରକୃତରେ କର୍ମ ସନ୍ନ୍ୟାସ ଯୋଗ ଏଇଟା କୁହାଯାଉଛି, କର୍ମ କରିକି ମଧ୍ୟ ଜଣେ ସେ ଫଳ ପ୍ରାପ୍ତ ହେବ ନାହିଁ। ବିଶେଷ ଭାବରେ ଯେଉଁମାନେ ପାପ କର୍ମ କରୁଛନ୍ତି, ସେ ପାପ କର୍ମ ଏମିତି ଉଦାହରଣ ସ୍ୱରୂପ ଭଗବତ ତୃତୀୟ ଅଧ୍ୟାୟରେ ବନ୍ଦ କରିଛନ୍ତି ଯେ ସମସ୍ତେ ସେ ଖାଦ୍ୟ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି, କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ଭଗବାନଙ୍କୁ ଅର୍ପଣ ନ କରି ଖାଦ୍ୟ ଖାଉଛନ୍ତି, ଯିଏ କହୁଛନ୍ତି ଆତ୍ମପାରାୟଣ, ଯେଉଁମାନେ କେବଳ ନିଜ ପାଇଁ ଖାଦ୍ୟ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି, ଭୁଞ୍ଜନ୍ତେ ଯେତେ ଅଗମ ପା, ସେମାନେ ପାପ ବକ୍ଷଣ କରୁଛନ୍ତି। ବିଶେଷ ଭାବରେ ଆଜି ହେଉଛି ଏକାଦଶୀ ତିଥି, ଯେଉଁ ତିଥିରେ କି ଏମିତିକି ଅନ୍ନକୁ ମଧ୍ୟ ଭଗବାନଙ୍କ ପାଖରେ ଅର୍ପଣ କରନ୍ତି, ସେ ଅନ୍ନକୁ ପ୍ରସାଦ ପାଆନ୍ତି ନାହିଁ, କାରଣ ଅନ୍ନରେ ଆଜି ସବୁ ଶସ୍ୟରେ ସବୁ ପାପମାନଙ୍କୁ ରଖାଯାଇଛି, ସ୍ଥାନ ଦିଆଯାଇଛି ଶସ୍ୟରେ ରହିବା ପାଇଁ ଏକାଦଶୀ ତିଥିରେ। ତେଣୁ ଏକାଦଶୀ ତିଥିରେ ଅନ୍ନପ୍ରସାଦ ମଧ୍ୟ ଗ୍ରହଣ କରାଯାଏନି, ଏକାଦଶୀ ତିଥିରେ ଭଗବାନ ଯେଉଁ ଅନୁକଳ୍ପ ଅନୁକଳ୍ପ ମାନେ ଫଳ ପ୍ରସାଦ ସବୁ ଫଳ ପ୍ରସାଦ ପ୍ରାପ୍ତ କରିସାରିବ। ଆଜି ଏକାଦଶୀ ତିଥି, ଆଜି ଆପଣମାନେ ସବୁ ଅନୁକଳ୍ପ ପ୍ରାପ୍ତ କରିବେ। ତେଣୁ ଭଗବତ ତୃତୀୟ ଅଧ୍ୟାୟରେ ବନ୍ଦ କରୁଛନ୍ତି ଯେ ଯଜ୍ଞସି ସନ୍ତ ମୁଚ୍ୟତେ ସର୍ବପିଣୀ ଭୁଞ୍ଜନ୍ତେ ତୁ ଅରୁ ପାପା ଦେଇ କହନ୍ତି ଆତ୍ମକାରଣ। ସେମାନେ ତ ଲୋକମାନେ ଯେଉଁ ଖାଦ୍ୟ ରୋଷେଇ କରୁଛନ୍ତି କଣ ପାଇଁ ରୋଷେଇ କରୁଛନ୍ତି? ନିଜେ ଖାଇବା ପାଇଁ, ଏଇ ଫଳ ଏଇ ଫଳଟା ଖାଇବା ପାଇଁ ସେମାନେ ରୋଷେଇ କରୁଛନ୍ତି। କିନ୍ତୁ ସେମାନେ ଜାଣନ୍ତି ନାହିଁ ଯେ ସେମାନେ ଯେହେତୁ ସେ ଖାଦ୍ୟ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି ସେ ପାପ ଭୋପଣ କରୁଛନ୍ତି। କାହିଁକି ପାପ ଭୋପଣ କରୁଛନ୍ତି? ଆମର ତ ଖାଦ୍ୟ ସେଇଟା ଭଗବତ ଭାଗବତ ପ୍ରଥମ ସ୍କନ୍ଧରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇ ସେଇଟା ହସ୍ତାନି ସହସ୍ତାନ ଅପାଦାନି ଚତୁଷ୍ପାଦମ ପର୍ବଣି ତତ୍ର ମହତା ଜୀବ ଜୀବସ ଜୀବନ। ଏ ଭୌତିକ ଜଗତରେ ଯେଉଁ 84 ଲକ୍ଷ ପ୍ରକାର ଜୀବ ଅଛନ୍ତି ତାଙ୍କର କିଏ କୋଉ ପ୍ରକାର ଖାଦ୍ୟ ଖାଇବ ସେଟା ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। ଅହସ୍ତାନି ସହସ୍ତାନ ଯେଉଁମାନଙ୍କର ହାତ ନାହିଁ ସେମାନେ ଯେଉଁମାନେ ହାତ ଥିବା ଜୀବକୁ ଖାଦ୍ୟ ଗ୍ରହଣ କରିବେ ଏବଂ ଅପାଦାନି ଚତୁଷ୍ପାଦ ଯେଉଁମାନଙ୍କର ପାଦ ନାହିଁ ଯେମିତି ଘାସ ଇତ୍ୟାଦି ଏମାନଙ୍କୁ ଚତୁଷ୍ପାଦ ଗାଈ ଇତ୍ୟାଦି ଏମାନେ ସବୁ ସେଇ ଘାସ ଖାଉଛନ୍ତି। ଅହସ୍ତାନି ସହସ୍ତାନ କହିଲେ ଯେଉଁମାନଙ୍କର ହାତ ଅଛି ସେମାନେ ଯେଉଁମାନଙ୍କର ହାତ ନାହିଁ ଏସବୁ ପକ୍ଷୀ ଏମାନେ ମଧ୍ୟ ଖାଦ୍ୟ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି। ସେଭଳି ଭାବରେ ଅପାଦାନି ଚତୁଷ୍ପାଦ ଯେଉଁମାନଙ୍କ ପାଦ ନାହିଁ ସେମାନେ ଚତୁଷ୍ପାଦ ଜୀବନ ଖାଦ୍ୟ ଏବଂ ଫର୍ଗୁନି ତତ୍ର ମହତା ଯେଉଁମାନେ ଦୁର୍ବଳ ଜୀବ ସେମାନେ ସବଳ ଜୀବର ଖାଦ୍ୟ। ତେଣୁ ଏହିଭଳି ଭାବରେ ଜୀବ ଜୀବସ ଜୀବନ ଗୋଟେ ଜୀବ ଆଉ ଗୋଟେ ଜୀବର ଜୀବନ କିନ୍ତୁ ଏଇଟା ଅନ୍ୟ 80 ଲକ୍ଷ ଜୀବମାନଙ୍କ ପାଇଁ ରହିଛି ଉଦ୍ଦିଷ୍ଟ ରହିଛି କାରଣ ସେମାନେ ଚେତନା ଏକ ଉନ୍ନତ ନୁହଁ ତାଙ୍କର ଯାହା ଯେଉଁ ପାଇଁ ଖାଦ୍ୟ ରହିଛି ଉଦ୍ଦିଷ୍ଟ ରହିଛି ସେମାନେ ସେଇ ଖାଦ୍ୟ ଗ୍ରହଣ କରିବେ। ବାଘଟା ତାର ଖାଦ୍ୟ ନାହିଁ ବୋଲି ସେ ଆସିକିରି ଫଳ ଫଳ ଇତ୍ୟାଦି ଖାଉନି ସେ କେବଳ ମାଂସ ଭକ୍ଷଣ କରିବ। କିନ୍ତୁ ସେଭଳି ଭାବରେ ଗାଈ ଇତ୍ୟାଦି ଏମାନେ ହେଉଛନ୍ତି ମାନେ ସାଧା ଖାଇବେ ସେମାନେ ସାଧା ଖାଦ୍ୟ ଗ୍ରହଣ କରିବେ ସେମାନେ ମାଛ ମାଂସ ଗ୍ରହଣ କରିବେ ନାହିଁ। ତେଣୁ ଯାହା ଯାହା ଖାଦ୍ୟ ସେଟା ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ହେଇକି ରହିଛି କିନ୍ତୁ ମନୁଷ୍ୟ ପାଇଁ କ'ଣ ହେଇଛି ନା ମନୁଷ୍ୟ ତାର ଗୋଟେ ଉନ୍ନତ ଶରୀର ପ୍ରାପ୍ତ ହେଇଛି ତାର ଚେତନା ସ୍ତର ବହୁତ ଉନ୍ନତ ସ୍ତର ପ୍ରାପ୍ତ ହେଇଛି ମୁଗୁଳିତ ଚେତନା ସ୍ତରକୁ ସେ ଆସିଛି। ତେଣୁ ଏଇ ଚେତନାରେ ସେ ଜାଣିବ ଯେ ପ୍ରକୃତରେ ସେ ଯେଉଁ ଖାଦ୍ୟ ଗ୍ରହଣ ଖାଇବ ସେ ଖାଦ୍ୟଟା ଯଦି ଭଗବାନଙ୍କୁ ଅର୍ପଣ ନ କରି ଖାଇବ ତାହେଲେ ସେଟା ପାପ ଗ୍ରହଣ ପାପ ହେଇଗଲା। ପାପ କାହିଁକି ହେଲା ନା ସବୁକିଛି ହେଉଛି ଭଗବାନଙ୍କର ଏ ବହୁତ ପ୍ରବାଦନତା ଭଗବାନ ଚିନ୍ତା କରୁଛନ୍ତି ଈଶ୍ୱର ପରିଷଦରୁ ସେ ଶ୍ଳୋକଟି ଉଦ୍ଧାର କରିଛନ୍ତି ଈଶାବାସ ବିଦମ ସର୍ବମ ସବୁକିଛି ହେଉଛି ପ୍ରକୃତ ଭଗବାନଙ୍କର ଆମେ କହିପାରିବାନି ଯେ ଏଇଟା ହେଉଛି ମୋର ବୋଲି ଆମେ ଆମର ଶ୍ରଦ୍ଧାଜୀ ଆସିଥିଲେ ଏ ଜାଗାଟି ସେ ପ୍ରଦାନ କଲେ ଗୁରୁଦେବ ପ୍ରଦାନ କଲେ ଯେଉଁଥିରେକି ବର୍ତ୍ତମାନ ମନ୍ଦିର ହୋଇପାରିବ ପ୍ରକୃତ ସବୁକିଛି ହେଉଛି ଭଗବାନଙ୍କର। ଯେତେବେଳେ ଭାଗବତର 8ମ ସ୍କନ୍ଧରେ 16 ଅଧ୍ୟାୟରୁ 23 ଅଧ୍ୟାୟ ପର୍ଯ୍ୟନ୍ତ 15 ଅଧ୍ୟାୟରୁ 23 ଅଧ୍ୟାୟ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏଇ 9ଟି ଅଧ୍ୟାୟରେ ବାମନଙ୍କର ଚରିତ ଆସେ ଭଗବାନ ବାମନ ଦେବଙ୍କର ବିଷୟ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି। ବଳି ମହାରାଜଙ୍କୁ ଯାଇଛନ୍ତି ସେ ଦୀକ୍ଷା କରିବା ପାଇଁ ଯଦିଓ ଭଗବାନ ହେଉଛନ୍ତି ସବୁକିଛି ମାଲିକ କିନ୍ତୁ ବଳି ମହାରାଜ ଏତେ ଶକ୍ତିଶାଳୀ ହେଇଗଲେ ଯେ ସେ ଇନ୍ଦ୍ର ରାଜ୍ୟକୁ ଆକ୍ରମଣ କରି ଇନ୍ଦ୍ର ହେଇଗଲେ ସେ ତେଣୁ ଦେବତାମାନେ ସବୁ ଛତବେଶ ଦେଲେ ଲୁଚିକି ରହିଲେ ତେଣୁ ତାଙ୍କ ମାତା ଯେ ଅଦିତି ସେ ଭଗବାନଙ୍କୁ ଆରାଧନା କରେ ଭଗବାନଙ୍କୁ ଆରାଧନା କରିକିରି ଭଗବାନ ବାମନଦେବ ରୂପରେ ଆବିର୍ଭୂତ ହୋଇଛନ୍ତି ଏବଂ ସିଏ ବଳି ମହାରାଜଙ୍କୁ ଯାଉଛନ୍ତି ଭିକ୍ଷା କରିବା ପାଇଁ ଯଦିଓ ସେ ସମଗ୍ର ଜଗତର ସେ ହେଉଛନ୍ତି ଅଧୀଶ୍ୱର କିନ୍ତୁ ସିଏ ବଳି ମହାରାଜଙ୍କୁ ଯାଉଛନ୍ତି ମାନେ ଭିକ୍ଷା ମାଗିବା ପାଇଁ ଛଡ଼ାମାଗ ଭିକ୍ଷା ମାଗୁଛି ଦଶ ଜୟଦେବଙ୍କର ଦଶମ ସ୍ତୁତିରେ ବାମନଦେବ ବିଷୟ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ଛଡ଼ା ଆସି ବିକ୍ରମ ନାହିଁ ବଳି ମଧୁତ ବାମ ପଦନାଥ ନୀରଜ ନିତଜନ ପାବନ କେଶବ ଦ୍ରୁତ ବାମନ ଭଗବାନ ସବୁ କିଛି ମାଲିକ ସେ ଚାହିଁଥିଲେ ଜବରଦସ୍ତି ତାଙ୍କଠୁ ଆଣିପାରିଥାନ୍ତେ ତ୍ରିଲୋକକୁ କିଣି ଆସିଥାନ୍ତେ ସେ ତ୍ରିଲୋକର ଅଧୀଶ୍ୱର ହୋଇଥିଲେ ବଳି ମହାରାଜ ସ୍ୱର୍ଗ ରାଜ୍ୟ ଯଦି ଯାହା କରିବ ସେ ମାନେ ପୃଥିବୀ ପୃଥିବୀର ଉପର ଲୋକ ଅଛି ଏବଂ ପୃଥିବୀର ତଳ ଲୋକ ତ୍ରିଲୋକକୁ ସେ ଶାସନ କରିବେ ତେଣୁ ବଳି ମହାରାଜ ତ୍ରିଲୋକକୁ ଶାସନ କରୁଥିଲେ ତେଣୁ ଭଗବାନ ଭିକ୍ଷା କରିକିରି ଛଳନା କରିକିରି ତିନୋଟି ଛୋଟ ବାମନ ଉପରେ ଯାଇଛନ୍ତି ତାଙ୍କ ଛୋଟ ଛୋଟ ପାଦ ସେ সে পাদকে বসে এই পাদের মধ্যে নটি পাদার মধ্যে নটা কারো বড় মারা বসে ভিক্ষা করছেন বড় মারা বসে যে আপনার যদি ভিক্ষা করছেন আচ্ছা তোমাকে এটিকে ভিক্ষা নিয়ম যেমনি আরো কাহাকে ভিক্ষা করিবেন কারণ ও ত্রিলোকর মালিক তেমন আপনার মোট ভিক্ষা নেই পুনে আরো কাহাকে কাহিনী ভিক্ষা করিবেন শুক্রাচার্য মনা করছেন তাঁকে যে গুরুদেব শুক্রাচার্য সে মনা করছেন তো না না ইয়ে সামান্য বামন ইয়ে হচ্ছেন ভগবান স্বয়ং সে তোমাকে ও ভিক্ষা করে দিয়ে সমস্ত ত্রিলোককে নিয়ে গেলে কিন্তু বড় মহারাজ সে করে না যদি সে ভগবান শুনবু সম্পদ তেমন আমি জানিয়া কথা যাহা সব আমি গ্রহণ করছি হচ্ছেন ভগবান ঈশ্বর আসছেন বিধান স্বর্গ তেমন এগুলো ভাবে কাহিনী সে ভগবান সব প্রদান করছেন এবং বর্তমান ভগবানকে সুতল লোক রাখছেন আমার যে পৃথিবী রয়েছে পৃথিবী তলে সাতটি লোক রয়েছে অতল ভিতর সুতল এই যে সুতল লোকরে সেই সুতল লোকরে ভগবান রাখছেন আনন্দ এই বর্তমান যে মন্বন্তর চালিয়ে সপ্তম মন্বন্তর আর পরে যে মন্বন্তর আসবে অষ্টম মন্বন্তর সময় সেই সময়ে বড়ি মহারাজ সে স্বর্গরে ইন্দ্র হবে বর্তমান পুরন্দর হয়েছেন তেমন এই যে কলে হচ্ছে যে সবু কিছু ভগবানঙ্কর আমি ভগবানঙ্কর সম্পত্তি কেমিতি গ্রহণ করিবা ভগবানকে বিনা অনুমতিরে আমি কেমিতি গ্রহণ করিবা বিনা অনুমতি গ্রহণ করলে পাপ উৎক্ষেপণ করছে সেটা ভগবান বলছেন ভগবত গীতা তৃতীয় অধ্যায়ে যজ্ঞ সৃষ্টা সিন সত্য উচ্চত সারণ করেছে যদি সেই জিনিসটাকে আমি ভগবানকে অর্পণ করিবা যজ্ঞকে যজ্ঞরে প্রদান করিবা তাহলে সে পাপকর্ম ফল রয়েছে পাপ প্রতিজ্ঞানু সে মুক্ত হয়েপারে যজ্ঞ শিষ্টা শুনেছেন তো হচ্ছে কিন্তু যদি আমি তা ন করিকি কেবল সেই খাদ্য গ্রহণ করিবা নিজ পাই গ্রহণ করিবা যত বর্তমান দেখিবা সতকরা 80 জন লোক নিজ পাই খাদ্য গ্রহণ করছেন কেতজন লোক ভগবান অর্পণ করে খাদ্য গ্রহণ করছেন আপনার মানে আমাদের পক্ষে এটি মানে আসছেন এত বছর আমি পূজা করিবা কেতে সহজ সেটা দেখা দেখছেন ভগবান অন্য দেবদেব পূজা বহু প্রকার নিয়ম সব রয়েছে কিন্তু ভগবান পূজা অর্পণ করার জনে সবুজ দরিদ্র ব্যক্তি মধ্যে ভগবান পূজা করতে পারিব বর্ণনা করাযাইছি দাক্ষিণাতরে জন ব্রাহ্মণ থিলে কোন পুরাণ বর্ণনা করাযাইছি দাক্ষিণাতরে জন ব্রাহ্মণ থিলে সে খুব দরিদ্র কিন্তু তাকর ভাই সবার মন দুঃখ থাকে যে সে ভগবান বসন্তি সদৈশ্বর্য পূর্ণ ভগবান অর্থ যদি সদ ছটি ঐশ্বর্য দেয় পাখে রয়েছে পূর্ণ ভাবে তাকে ভগবান কুহাযাচ্ছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য জ্ঞান বৈরাগ্য চৈব সন্না ঐশ্বর্য যেতে ধর্ম ইত্যাদি রয়েছে সব ভগবান শ্রেয় কেন যেতে সৌন্দর্য সে ভগবান বীর্য যেতে বড় যশ ভগবান যশ সব যশ ভগবান এবং ঐশ্বর্য সমগ্র বীর্য সে যশ সে শ্রেয় শ্রেয় হচ্ছে সৌন্দর্য এবং জ্ঞান বৈরাগ্য সমস্ত জ্ঞান সব কিছু জ্ঞান ভগবানের আসছে আমি নিজকে বহুত জ্ঞানী বলে ভাবছি কিন্তু আমার সেই জ্ঞান ভগবান প্রদান করছেন ভগবান যে সে জ্ঞানকে নিয়ে আসতে আমি কোন সে জ্ঞান ভুলি গেলি ভুলি যাচ্ছে অর্থাৎ স্মৃতি জ্ঞান অপমান ভগবান পঞ্চাশ ভগবান করেছেন ভগবানের স্মৃতি আসুচি জ্ঞান আসুচি এবং বিস্মৃতি আসুচি তিন জিনিস আসুচি এবং সব কিছু ঐশ্বর্য থাকি মধ্যে ভগবান সব কিছু ত্যাগ করে পারেন সে হচ্ছে বৈরাগ্য এই বলতে ঐশ্বর্য এই সদৈশ্বর্যের পূর্ণ ভগবান কিন্তু এই দরিদ্র ব্রাহ্মণ জনক সে ভগবানকে কিছু তাঙ্কর সামর্থ্য নাই সে ভগবান পূজা করিপার না কারণ সব মনটা দুঃখ থাকে তাহলে সে যাইছেন গোটে সৎসঙ্গে জনে প্রবচন যেটা ভগবান কথা কৌছেন সে সে কৌছেন ভগবানকে কেমিতি পূজা করা যায় আঠ প্রকার পূজা করা যায় ভগবানের প্রতিমা অষ্টাদশ
তার উপরে কাজ করে ভগবান উদ্ধব করেছেন। অষ্ট আট প্রকার মূর্তি ভগবানকে উপমান রয়েছে, ভগবানকে মূর্তি রয়েছে আট প্রকার, শৈলী দারুময়ী লেপ্যা লক্ষ্যা সৈকতি মনোময়ী মণিময়ী প্রতিমা অষ্টাদশ মূর্তি। বিভিন্ন শিলারে ভগবানকে মূর্তি হচ্ছে, বিভিন্ন বালুকার মূর্তি বা মাটিরে মধ্যে ভগবানকে মূর্তি তৈরি হচ্ছে, বা বিভিন্ন চিত্র মাধ্যমে মধ্যে ভগবানকর মূর্তি তৈরি করা হচ্ছে, মণিরে মধ্যে তৈরি হচ্ছে ভগবান মূর্তি, কাঠের তৈরি হচ্ছে, এবং এমনকি মনের মধ্যে আমি ভগবানকে মূর্তি তৈরি করতে পারি মনোময়। তেমনি এই কথা আপনার শুনলে সে সে তারপরে তার মনটা আমি খুশি হবে, সে কেবল বহুত ধন সম্পত্তি নাই কিন্তু মনের ধারণাটি কোণ আছে, মনে যদি আমি লক্ষে সমুদ্রে আমি বলছে ভাবলে তাহলে কোণ আছে আমি উঠাইপারি। তেমন সে সেই চিন্তাকারী ভগবানকে মনের সবুড়ে পূজা কর মনোময়। ভগবান অষ্ট প্রকার মূর্তির পূজা হুম সে কথা শুনলে তেমন সে মনে ভগবানকে পূজা করছে, তেমন সে গোদাপণ করে স্নান করি ভগবানকে মনের সব চিন্তা করতে মনে ভগবানকে গোটে সিংহাসন মণি বিভিন্ন মণি মুক্তা দিয়ে সিংহাসন নির্মাণ করছেন, সেটা ভগবানকে স্থাপন করছেন, ভগবানকে সুন্দর সুন্দর বস্ত্র এবং অলঙ্কার সব প্রদান করছেন, এইভাবে ভাবে তাকে বিভিন্ন ষোড়শ উপচারে পূজা করছেন, এবং পূজা করে সারি তারপরে ভগবান ভোগ লগা বর্তমানে আমার ভগবানকে ভোগ লাগবে, তেমন পূজা সারা পরে ভগবান ভোগ লগাইবে তাকে সিন্ধার ইত্যাদি করে সারা পরে ভগবান ভোগ লাগবে, তেমন ভোগ পাই মধ্যে সে বহুত মানে রাজভোগ সব প্রস্তুত করছেন, সব মনে করছেন মনে সব বহুত সুন্দর মানে সালিয়ান্ন বহুত সুন্দর সরু অন্নরে তৈরি করছেন, সব চাউল তৈরি করছেন, অন্ন ডালি সবজি বিভিন্ন প্রকার সব অনেক প্রকার সবজি রাজভোগ করছেন এবং করিকি ভগবান সে অর্পণ করছে। এইভাবে আমার সবুদিনে সে ভগবানকে মনে ভগবানকে অর্চনা করছিল, তেমন সে যে চিন্তা করছিল যে মুখ দরিদ্র আছে ভগবানকে ঐশ্বর্যপূর্ণ ভাবে সেবা করিপারি তেমন তার মনটা সেটা দুঃখ লা সে দুঃখটি দূর হল, অর্থাৎ সে বহু সুখের ভগবানকে আরাধনা করছে। গোটে গোটে থর কম করছেন সেই সব ভগবান সেবা করছিল বেড়ে মনে সেবা করছেন, কিন্তু সে যেতবে তৈরি করছেন বিভিন্ন ভোগ তাদের অন্তিমরে ক্ষীরিটি তৈরি করছেন, ক্ষীরি পায়সানি ক্ষীরি যেটা তৈরি করছেন ক্ষীরি তৈরি করে যেটা ভোগটা করছেন সে চিন্তা করছেন আরে ক্ষীরিটা তো খুব গরম হচ্ছে তেমন ভগবান কেমন গরম খাদ্য গ্রহণ করবে তাইলে সে আঙ্গুটি বুড়ি দিয়েছেন, সে মনে হচ্ছে কিন্তু ভগবান সে মনে যদি আঙ্গুটি বুড়ি দিয়েছেন তার প্রকৃতির হাতে তাকে আঙ্গুটি পড়ে যাচ্ছে, তেমন ভগবান ভগবান নারায়ণ বৈকুণ্ঠ লোকরে বিষ্ণু কম করছেন লক্ষ্মীদেবী কাছে ইয়ে করছিল খেলা পোশাক করুথিলা বেড়ে সেই সময় সে সে কথা বিষ্ণু জাণিকি হসি দিয়েছেন, তেমন লক্ষ্মীদেবী পচারছেন কম পাই আপনার হসিলে না এমনি ভারতবর্ষে দক্ষিণ ভারতরে এইভাবে ভাবে জন ব্রাহ্মণ আমার পূজা করছে, তেমন সে তাকে বিমান পঠিয়েকি তাকে তাকে বৈকুণ্ঠ পুড়ে গিয়েছে, এসবু পুরাণের বর্ণনা করা যাইছে। তেমন যেমানে ভগবান করছেন যেতে দরিদ্র ব্যক্তি হলে মধ্যে সে ভগবানকে অর্পণ এই চারটি জিনিস দেওয়া পাইঁ কিছু কষ্ট নাই, পত্র পুষ্প ফল পানি মধ্যে কোনো দেওয়া পাইঁ তাহলে মিলবে সমস্ত পানি মিলবে, তেমন এইভাবে ভাবে ভগবান করছেন যজ্ঞ সৃষ্টা সিংহসন্ত হচ্ছেন সর্বপ্রেমী সেই যেউ খাদ্য আমি গ্রহণ করিবা পূর্বরু ভগবানকে অর্পণ করিবা তাহলে হচ্ছেন সে সর্বপ্রেমী সমস্ত পাপকর্ম প্রতিক্রিয়ার সে মুক্ত হবে, কিন্তু যে ভগবান অর্পণ ন করি খাদ্য গ্রহণ করছেন যে পচন্তি আত্মকারণ ভুঞ্জন্তে একটু অর্ধকার সে পাপ গ্রহণ করছেন, তেমন এইভাবে ভাবে যে কর্মফল রয়েছে কর্মফল পঞ্চমাধ্যায় বিশেষ ভাবে বর্ণনা করা যাচ্ছে যেমনি সেটা কর্মযোগ বলে কর্মসন্ন্যাস যোগ বলে করাযাচ্ছে, যে কর্ম আমি করিবা এই পূর্বরু সেটা কুহযাইছে যে যেমানে যোগ অর্জুন প্রশ্ন পচার পঞ্চমাধ্যায় কাহিঁকি আরম্ভ হয়েছি না ভগবান ভগবানকে অর্জুন প্রশ্ন পচারছেন যে যোগ বিষয়ে কৌশল পুরী সন্ন্যাস বিষয়ে আপনার কৌশল সন্ন্যাস কর্ম কৃষ্ণ পুনঃ যোগ শেষ শশী যৎসে এত এক তাহলে দুই শুনেছ আপনার যোগ কথা কে পুরো সন্ন্যাস কথা কৌশল তেমনি আমার ভিতরে কোটা মু করি সেটা নিশ্চিত ভাবে মতো কৌ তেমনি ভগবান কৌশল যোগ আর সন্ন্যাস একা জিনিস যেমানে ଭଗବାନ ତାର ଉତ୍ତରରେ କହିଛନ୍ତି ଯେ ସନ୍ୟାସ କର୍ମଯୋଗ ନିଶ୍ରେଷ କର, ସନ୍ୟାସ ଏବଂ କର୍ମଯୋଗ ଏ ଦୁଇଟାକ ଶ୍ରେୟ ଆଣିକି ଦେବ। କାରଣ ତୈଳସ୍ତୁ କର୍ମ ସନ୍ନ୍ୟାସ ଆଉ କର୍ମଯୋଗ ବିଶେଷ, କିନ୍ତୁ କର୍ମ ସନ୍ନ୍ୟାସ ଅପେକ୍ଷା କର୍ମଯୋଗଟା ଆଉ ଟିକେ ଅଧିକ ଉନ୍ନତ। ଯେଉଁମାନେ ସନ୍ନ୍ୟାସସ୍ତୁ ମହାଭାବ ଏକ ମାତ୍ର ଭଯୋଗ, ଯେଉଁମାନେ ଯୋଗ୍ୟତା ପ୍ରାପ୍ତ ହେଇନାହାନ୍ତି ସେମାନେ ଯଦି ସନ୍ନ୍ୟାସ ଗ୍ରହଣ କରିବେ ତାହେଲେ ସେମାନେ ଦୁଃଖ ପ୍ରାପ୍ତ ହେବେ। ସନ୍ନ୍ୟାସର ରହିଛି ତାର ଯୋଗ୍ୟତା ରହିଛି, ଜଣେ ସନ୍ନ୍ୟାସ ପାଇଁ ହିଁ ଆମର ଯେଉଁ ଚାରି ବର୍ଣ୍ଣ ଚାରି ଆଶ୍ରମ ରହିଛି, ସନ୍ନ୍ୟାସ ଆଶ୍ରମ ହେଉଛି ସବୁଠୁ ଶ୍ରେଷ୍ଠ ଆଶ୍ରମ, ଅନ୍ତିମ ଆଶ୍ରମ ହେଉଛି ସନ୍ନ୍ୟାସ ଆଶ୍ରମ। ଜଣେ ପ୍ରଥମେ ବ୍ରହ୍ମଚାରୀ ଆଶ୍ରମ ରହିବାକୁ ପଡ଼ିବ, ମାନବ ଜୀବନକୁ 100 ବର୍ଷ ଯଦି ଧରାଯାଇଛି, ସେଟା କଳିଯୁଗରେ ମାନବର ଧର୍ମ ଜୀବନ ହେଉଛି 100 ବର୍ଷ, ବର୍ତ୍ତମାନ ସେଠି ରହିଛି ଆସ୍ତେ ଆସ୍ତେ ସେ କମି କମି ଯାଇଥିବ। ତେବେ ଏଇ 100 ବର୍ଷକୁ 4 ଭାଗରେ ବିଭକ୍ତ କରାଯାଇଛି। 25 ବର୍ଷ ହେଉଛି ବ୍ରହ୍ମଚର୍ଯ୍ୟ ଆଶ୍ରମ, ବ୍ରହ୍ମଚାରୀ ଗୁରୁକୂଳେ ବସନ୍ତ, ବ୍ରହ୍ମଚାରୀ ଯିଏ ଗୁରୁକୂଳେ ଯାଇ ଭଗବାନ ବିଷୟରେ ଜ୍ଞାନ ପ୍ରାପ୍ତ ହେବେ, ଗୁରୁକୂଳ ଗୁରୁଙ୍କର ଶରଣ ଯାଇକିରି ସେ ଜ୍ଞାନ ପ୍ରାପ୍ତ ହେବେ ବ୍ରହ୍ମଚାରୀ। ତାପରେ ଯେଉଁ ଜ୍ଞାନ ପ୍ରାପ୍ତ ହେଲେ ଯଦି ସେମାନେ ସବୁବେଳ ପାଇଁ ବ୍ରହ୍ମଚାରୀ ଆଶ୍ରମ ରହିବେ ତାହେଲେ କ'ଣ, ସେଟା ହେଉଛି ନିବୃତ୍ତି ମାର୍ଗ। କିନ୍ତୁ ଯଦି ସେମାନେ ପ୍ରବୃତ୍ତି ମାର୍ଗକୁ ଆସିବେ, ଗୃହସ୍ଥ ଆଶ୍ରମକୁ ଆସିବେ, ତାହେଲେ ବ୍ରହ୍ମଚାରୀ ପରେ ଗୃହସ୍ଥ ଆଶ୍ରମ ସେମାନେ ଗ୍ରହଣ କରିବେ। ଗୃହସ୍ଥ ଆଶ୍ରମରେ ଯେଉଁ ଜ୍ଞାନ ସେମାନେ ପ୍ରାପ୍ତ ହେଇଥିଲେ ଗୁରୁଙ୍କ ଠାରୁ, ସେ ଜ୍ଞାନ ଅନୁସାରେ ସେଟାକୁ କର୍ମରେ ସେଟାକୁ ବ୍ୟବହାର କରିବେ, ନିଜ ଜୀବନରେ ସେଟା ବ୍ୟବହାର କରିବେ, ଗୃହସ୍ଥ ଯିଏ ସେଟା ସେ ଆଶ୍ରମ ଆଚରଣ କରିବେ। ଗୃହସ୍ଥ ଆଶ୍ରମ ସବୁବେଳେ ପାଇବ 25 ବର୍ଷ, ପୁଣି 50 ବର୍ଷରୁ ଜଣେ ବାମପ୍ରସ୍ଥ ଆଶ୍ରମ ଗ୍ରହଣ କରିବେ, 50 ରୁ 75, ତାପରେ 75 ରୁ 100 ଇଏ ହେଉଛି ସନ୍ନ୍ୟାସ ଆଶ୍ରମ। ତେଣୁ ସନ୍ନ୍ୟାସ ଆଶ୍ରମଟା ଅନ୍ତିମ ରଖାଯାଇଛି, ସନ୍ନ୍ୟାସ ଯୋଗ୍ୟତା ନଥାଇକି ଜଣେ ଯଦି ସନ୍ନ୍ୟାସ ଗ୍ରହଣ କରିବ, ଭଗବାନ କହୁଛନ୍ତି ସନ୍ନ୍ୟାସ ସନ୍ନ୍ୟାସସ୍ତୁ ମହାଭାବ ଦୁଃଖ ମାତୃ ଭଯୋଗ, ଯଦି ସେମାନେ ଯୋଗ୍ୟତା ନାହିଁ ସନ୍ନ୍ୟାସ ଗ୍ରହଣ କଲେ ତାହେଲେ ସେମାନେ ଦୁଃଖ ପ୍ରାପ୍ତ ହେବେ। କିନ୍ତୁ ଯେଉଁମାନେ କର୍ମ କରିବେ, ଯେଉଁ ସ୍ଥାନରେ ଅଛନ୍ତି ସେଇ ବା ଯେଉଁ ଆଶ୍ରମରେ ଅଛନ୍ତି ସେ ଆଶ୍ରମ ଯାଇକରି ଯଦି ସେଇ କର୍ମକୁ ଭଗବାନଙ୍କ ସହିତ ଯୁକ୍ତ କରିବେ ତାହେଲେ ସେଟା କର୍ମ ସନ୍ନ୍ୟାସଟା ସେଟା କର୍ମଯୋଗ ବିଶେଷ କରିବେ। କାହିଁକି ନା ଯେଉଁ କର୍ମ ଆମେ କରିବା ଭଗବାନଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଯେଉଁ କର୍ମ କରାଯିବ, ସେ ଯେଉଁ କର୍ମ କଲେ ତା ପୂର୍ବରୁ ସେଟା ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ଯେ କୁହାଯାଇଛି ଯେ ନୈବ କିଞ୍ଚିତ କରୁନ୍ତି ଯୁକ୍ତ ମନ୍ୟତ ତତ୍ତ୍ୱବି ଅଶ୍ୟାମ ସୁନାମ ସୁଶାମ ଜୀର୍ଣ୍ଣ ଆସନ ଗଛାମ ସବଲ ସୁସ୍ଥ ପ୍ରଣପମ ବିଶୁଷଣ ପୂର୍ଣ୍ଣ ଉନ୍ମିଷ ନିମିଷନ ବି ଇନ୍ଦ୍ରିୟାଣୀ ଜାତି ବର୍ତ୍ତନ୍ତି। ସେ ଯେଉଁ କର୍ମ କଲେ ମଧ୍ୟ ପ୍ରକୃତରେ ସେ କର୍ମ କରୁନି, କେମିତି ସେ କର୍ମ କରୁନି ନା ଏଇଠି ସେ ବିଷୟରେ କହୁଛନ୍ତି। ଯେମିତି ବ୍ରାହ୍ମଣୀ ଆଭାୟ କର୍ମ, ଯେମିତି ଆମେ ଦେଖିବା ସମସ୍ତେ ପଦ୍ମପତ୍ର ଦେଖିଥିବା, ପଦ୍ମ ଫୁଲ ବା ପଦ୍ମପତ୍ର ଏସବୁ ଆମେ ସମସ୍ତେ ଦେଖୁଥିବା, ତେଣୁ ପଦ୍ମପତ୍ର ଜଳ ଭିତରେ ରହିଲେ ମଧ୍ୟ ବା ପଦ୍ମ ଫୁଲ ଜଳ ଭିତରେ ରହିଲେ ମଧ୍ୟ ତା ଦେହରେ ଯଦି ଜଳ ପଡ଼ିବ ତାହେଲେ ସେ ସେଟାକୁ ଭିଜେଇବନି, ସେ ଜଳ ପଡ଼ିବ ପଦ୍ମପତ୍ର ବିବାହ ଆଶା, ପଦ୍ମପତ୍ରରେ ଜଳ ରହିଲେ ମଧ୍ୟ ସେ ଜଳକୁ ସ୍ପର୍ଶ କରିବ। ତେଣୁ ସେହିଭଳି ଭାବରେ ଆମେ ଯେଉଁ କର୍ମ କରିବା, ଯଦିଓ ଆମେ କର୍ମ କରୁଛେ କିନ୍ତୁ ପ୍ରକୃତରେ ଭଗବାନଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟ ସେଟା କରାଯାଉ, ତେଣୁ ତାହାର ଫଳ ସେ ଭୋଗ କରିବେନି, କର୍ମଫଳ ଭୋଗ କରିବେନି। ପ୍ରଭୁ ମହାରାଜଙ୍କ ଉଦାହରଣ ଦିଅନ୍ତି, ଯେମିତି ଆମେ ଦେଖିବା ଆମର ଦେଶର ଯଦି ଯୁଦ୍ଧ ହେଉଛି, ଭାରତ ପାକିସ୍ତାନ ଯୁଦ୍ଧ ହେଉଛି ବା ଭାରତ ଚୀନ ଯୁଦ୍ଧ ହେଉଛି ବା ବିଭିନ୍ନ ଦେଶର ଯେଉଁ ଯୁଦ୍ଧ ସବୁ ହେଉଛି, ସେ ଦେଶର ସୈନିକ ଅନେକ ସୈନିକଙ୍କୁ ହତ୍ୟା କଲେ ମଧ୍ୟ ସେ ଦଣ୍ଡିତ ହେଉଛି, ବରଂ ପୁରସ୍କାର ପ୍ରାପ୍ତ ହେଉଛି। ଆମର ଭାରତବର୍ଷରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପୁରସ୍କାର ସବୁ ଦିଆଯାଉଛି, ଯେଉଁମାନେ ଯୁଦ୍ଧରେ ବହୁତ ପରାକ୍ରମ ଦେଖେଇଛନ୍ତି ସେମାନଙ୍କ ପାଇଁ ବହୁତ ପ୍ରକାର ସବୁ ତାଙ୍କୁ ଦିଆଯାଉଛି, ସବୁ ମେଡ଼ାଲ ସବୁ ଦିଆଯାଉଛି, ଠିକ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଭାରତ ରତ୍ନ ଇତ୍ୟାଦି ସବୁ ଦିଆଯାଉଛି, ବିଭିନ୍ନ ପ୍ରକାର ତାଙ୍କୁ ସମ୍ମାନିତ କରାଯାଉଛି। କିନ୍ତୁ ସେଇ ସୈନ୍ୟ ଯଦି ତାଙ୍କ ଘରକୁ ଆସିବେ, ତାଙ୍କର ଯଦି କାହା ସହିତ ଗୋଟେ ଶତ୍ରୁତା ରହିଲା, ଯେ ଶତ୍ରୁ ଯଦି ତାକୁ ଯଦି ସେ ଯଦି ମାରିଦେବେ ତାକୁ ମାନେ ବନ୍ଧୁ ମାରିଦେବେ ତାହେଲେ ତାକୁ ଜେଲ୍ ଦଣ୍ଡ କରିବାକୁ ପଡ଼ିବ ବା ଦଣ୍ଡିତ ହେବାକୁ ପଡ଼ିବ। ସେ କହିପାରିବେ ନିଜେ ମୁଁ ଯେତେବେଳେ ଯୁଦ୍ଧ କରୁଥିଲି ଅନ୍ୟ ଦେଶର ସୈନ୍ୟମାନଙ୍କୁ ମାରୁଥିଲି ସେଥିରେ ମୋତେ ସରକାର ଆମକୁ ଏତେ ପୁରସ୍କାର ଦେଇଥିଲେ ମୁଁ ଏ ଗୋଟିଏ ଲୋକ ସହିତ ଶତ୍ରୁତା କରି ମାରିଦେଲି ମୋତେ କାହିଁକି ପୁଣି ଦଣ୍ଡ ଦିଆଯାଉଛି। ଏଇଟା ହେଉଛି ଯେଉଁ କର୍ମ ଆମେ ନିଜେ ପାଇଁ କରିବା ତା ପାଇଁ ଫଳ ଭୋଗ କରିବା, କିନ୍ତୁ ଭଗବାନ ପାଇଁ ଯେଉଁ କର୍ମ କରାଯିବ ସେଥିରେ ଭଗବାନ ସେଟା ଅର୍ପଣ କରାହେବ, ତେଣୁ ଆମେ ସେ କର୍ମ ଫଳରେ ଭାଗି ପାରିବା। ସେଟା କହୁଛି ଯେ ବ୍ରାହ୍ମଣୀ ଆଦାୟ ବ୍ରହ୍ମ ଭଗବାନ ପାଇଁ ସେ କର୍ମ କରିବାକୁ ପଡ଼ିବ। ଯେଉଁ ସବୁ ଆମେ କର୍ମ କରୁଛେ ଯେମିତି ପ୍ରଭୁପାଦ ମାନେ ସେ ଉଦାହରଣଟି ଆମକୁ ଦିଅନ୍ତି, ଅଧିକାଂଶ ବିଶେଷ ଭାବରେ ସ୍ତ୍ରୀ ଲୋକମାନେ ମାତାଜୀ ମାନେ ତାଙ୍କର ଅଧିକାଂଶ ସମୟ ଯାଉଛି ରୋଷେଇବାସରେ, ଅଧିକାଂଶ ସେଇ ସମୟ ଅଧିକାଂଶ ସମୟ ତାଙ୍କର ରୋଷେଇବାସରେ ଯାଉଛି, କିନ୍ତୁ ସେଇ କାର୍ଯ୍ୟଟି ଯଦି ଭଗବାନଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ କରାଯିବ ସେଇ ଖାଦ୍ୟ ରୋଷେଇ କଲେ ସେ ଭଗବାନଙ୍କୁ ଅର୍ପଣ କରିବ, ତାହେଲେ ଆମର ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ଦ୍ୱିତୀୟ ଧାରେ ଯେ ପ୍ରସାଦ ସର୍ବଦୁଃଖାନ ହାନି ରସ ବଜାୟ, ଯେତେବେଳେ ଆମେ ଭଗବାନଙ୍କୁ ଯେତେବେଳେ ଅର୍ପଣ କରାଯାଉଛି ଭୋଗ ତାକୁ ପ୍ରସାଦ ବୋଲି କୁହାଯାଉଛି, ଯେଉଁ ଖାଦ୍ୟ ଆମେ ପ୍ରସ୍ତୁତ କରୁଛୁ ତାକୁ ଭୋଗ ବୋଲି କୁହାଯାଉଛି, କିନ୍ତୁ ସେ ଭୋଗ ଯେତେବେଳେ ଭଗବାନଙ୍କୁ ଲାଗିଯାଉଛି ସେଇଟା ପ୍ରସାଦ ବୋଲି କୁହାଯାଉଛି। ଆମର ପୁରୀ ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିରରେ ଜଣେ ନାସ୍ତିକ ବ୍ୟକ୍ତି ସେଠି ଯାଇଥିଲେ ଭଗବାନ, ସେ ଭଗବାନ ବିଶ୍ୱାସ କରୁନଥିଲେ। ଆମର କୁହାଯାଇଛି ପଦ୍ମପୁରାଣ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ଅର୍ଚ୍ଚେ ବିଷ୍ଣୁ ଶିଳା, ଯେଉଁମାନେ ମନ୍ଦିରକୁ ଯାଇକିରି ଯେଉଁ ଯେଉଁ ପ୍ରତିମାକୁ ଦେଖନ୍ତି ବା ବିଗ୍ରହକୁ ଦେଖନ୍ତି ସେମାନେ ଏ ବିଗ୍ରହ କେଉଁଥିରେ ତିଆରି କେଉଁ ଅର୍ଚ୍ଚା ବିଗ୍ରହ କେଉଁଥିରେ ତିଆରି ହେଇଛନ୍ତି, ଶିଳାରେ ତିଆରି ହେଇଛନ୍ତି ନା କାଠରେ ତିଆରି ହେଇଛନ୍ତି ନା କେଉଁଥିରେ ତିଆରି ହେଇଛନ୍ତି ବେଳେ ସେମାନେ ଚିନ୍ତା କରନ୍ତି, ସେ ଯେ ଭଗବାନ ସ୍ୱୟଂ ସେଇଟା ସେମାନେ ଗ୍ରହଣ କରିପାରନ୍ତି ନାହିଁ, ତେଣୁ ସେମାନେ ପାଷଣ ବି କୁହାଯାଇଛି ପଦପ୍ରାଣୀ ସହିତ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ଅର୍ଚ୍ଚେ ବିଷ୍ଣୁ ଶିଳାଧି ପୁରୁଷୁ ନରମତି ବୈଷ୍ଣବୀ ଜାତବୁଦ୍ଧି ଏସବୁ ପାଷଣ ବି କୁହାଯାଉଛି। ତେଣୁ ସେ ସେଇଭଳି ଭାବରେ ଜଣେ ପାଷଣ ବ୍ୟକ୍ତି ସେ ଯଦିଓ ଜଗନ୍ନାଥ ଯାଇଥିଲେ ସେ କିନ୍ତୁ ଗ୍ରହଣ କରୁଥିଲେ ଯେ ଜଗନ୍ନାଥ ମାନେ ଭଗବାନ ବୋଲି, ଜଗନ୍ନାଥ କାଠରେ ତିଆରି ହେଇଛନ୍ତି ଆଉ ସେ ହେଉଛନ୍ତି କାଠ କ'ଣ ଭଗବାନ ହେଇଯିବ ଏମିତି ଭାବରେ ସେ ଚିନ୍ତା କରୁଛି। ସେହି ସମୟରେ ଭଗବାନ କୃପା ସେ ପ୍ରାପ୍ତ ହେଇଛନ୍ତି, ସେହି ସମୟରେ ଭୋଗ ଲାଗୁଛି ଜଗନ୍ନାଥ ପାଇଁ ଭୋଗ ଲାଗୁଛି, ତେଣୁ ସବୁ ଖାଦ୍ୟ ସବୁ ଶୁଆରେ ମାନେ ସବୁ ଆଣୁଛନ୍ତି ରନ୍ଧନ ସାଗରରୁ ଆଣିକି ଭଗବାନଙ୍କୁ ନେଉଛନ୍ତି, ଖାଦ୍ୟ ସବୁ ନେଉଛନ୍ତି, ସେ ଦେଖୁଛନ୍ତି ସବୁ ଖାଦ୍ୟ ସବୁ ଯାଉଛି ଭଗବାନଙ୍କ, ତାପରେ ଭୋଗ ଲାଗିଲା ଭଗବାନ ଭୋଗ ଲାଗିଲା, ଭଗବାନ ଭୋଗ ଲାଗି ସାରିଲା ପରେ ଯେତେବେଳେ ଭୋଗ ଖାଦ୍ୟଟା ପ୍ରସାଦ ହେଇଗଲା ସେଇଟା ତାକୁ ଯେତେବେଳେ ଆଣୁଛନ୍ତି ମହାପ୍ରସାଦ ଯେ ଆଣୁଛନ୍ତି ସେ ସମୟରେ ସେ ଦେଖୁଛନ୍ତି ଯେତେବେଳେ ଭୋଗ ଯାଉଥିଲା ସେତେବେଳେ କୌଣସି ଆଦର ଦଣ୍ଡ ନଥିଲା ବାସନା ନଥିଲା କିଛି, କିନ୍ତୁ ଯେତେବେଳେ ଭୋଗ ହେଇ ସାରିଲା ପରେ ଯେତେବେଳେ ଆସୁଛି ତା ଦେହରେ ଏତେ ବାସନା କେଉଁଠି ଆସୁଛି, ତେଣୁ ସେ ଜାଣିବା ଭଗବାନ ଭଗବାନ ପ୍ରକାଶ ପ୍ରାପ୍ତ। ତେଣୁ ଆମେ ଯେଉଁ ଖାଦ୍ୟ ରୋଷେଇ କରୁଛେ ବା କ'ଣ କରୁଛେ ସେ ଖାଦ୍ୟକୁ ଯଦି ଭଗବାନଙ୍କୁ ଅର୍ପଣ କରିବା କହିଲେ ପ୍ରସାଦ ସର୍ବ ଦୁଃଖ ନା ହାନି ରସ ବଜାୟ, ଯେତେ ଦୁଃଖ ଜଣଙ୍କର ଅଛି ସେ ଦୁଃଖରୁ ସେ ମୁକ୍ତି ପାଇବ, ଦୁଃଖ ହାନି ପ୍ରସାଦ ଯେହେତୁ ସେ ଆସୁ ବୁଦ୍ଧି ହିଁ କାର୍ଯ୍ୟ ପ୍ରତିଷ୍ଠା ଦେବେ, ଭଗବାନ ପ୍ରସାଦ ଯଦି ଗ୍ରହଣ କରିବେ ପ୍ରଭୁପାଦ ମହାରାଜ କହିଛନ୍ତି କ'ଣ ତା ଫଳ ହେବ, ଆମର ଯେଉଁ ମସ୍ତିଷ୍କରେ ବିଭିନ୍ନ ସୂକ୍ଷ୍ମ ତନ୍ତୁ ସବୁ ରହିଛି ସେ ସୂକ୍ଷ୍ମ ତନ୍ତୁ ସବୁ ବୃଦ୍ଧି ହେବ, ସୂକ୍ଷ୍ମ ତନ୍ତୁ ଯେଉଁମାନେ ଆମର ଖାଦ୍ୟ ବିଷୟରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇ ଭଗବତ ଗୀତାର ସପ୍ତମ ଅଧ୍ୟାୟରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ତିନି ପ୍ରକାର ଖାଦ୍ୟ ରହିଛି ଆହାର ସ୍ତୁପି ସର୍ବସ୍ୱ ତ୍ରିବିଧା ଭଗବତୀ ପ୍ରିୟ, ସେଭଳି ଭାବରେ ଯଜ୍ଞ ତପ ଦାନ ଏସବୁ ଜିନିଷ ତିନି ପ୍ରକାର ରହିଛି, କାରଣ ଏ ଭୌତିକ ଜଗତ ତିନୋଟି ଗୁଣରେ ନିର୍ମିତ, ତିନୋଟି ଗୁଣରେ ଭୌତିକ ଜଗତ ରହିଛି ସତ୍ୟ ରଜ ଏବଂ ତପ ତିନୋଟି ଗୁଣରେ ଆମେ ଯାହା ସବୁ କାର୍ଯ୍ୟ କରୁଛେ ଏ ତିନୋଟି ଗୁଣରେ ସବୁ କାର୍ଯ୍ୟ କରୁଛେ, କାରଣ ଜଣେ ଯଦି ଭଗବାନଙ୍କ ଶରଣରେ ନ ଆସିଛି ସେ ତିନି ଗୁଣରେ ଉର୍ଦ୍ଧକୁ ଯାଇପାରିବ ନାହିଁ, ତେଣୁ ଯିଏ ଯେଉଁ କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି ଯେଉଁ ତାଙ୍କର ବୁଦ୍ଧି ଅସାଧ ସଦ୍ୟ ମଧ୍ୟ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ଜ୍ଞାନ କର୍ମ କର୍ତ୍ତା ବୁଦ୍ଧି ଧୃତି ସୁଖ ଏସବୁ ଜିନିଷ ତିନି ପ୍ରକାର ସବୁ ରହିଛି, କାରଣ ବୁଦ୍ଧି ତ ତିନୋଟି ଗୁଣରେ ରହିଛି ନା, ଏମିତିକି ଆମର ବର୍ଣ୍ଣ ମଧ୍ୟ ତିନୋଟି ଗୁଣରେ ତିଆରି, କିଏ ବ୍ରାହ୍ମଣର ବର୍ଣ୍ଣରେ ରହିଛି କିଏ କ୍ଷତ୍ରିୟ ବର୍ଣ୍ଣରେ ରହିଛି କିଏ ବୈଶ ବର୍ଣ୍ଣରେ ରହିଛି ବା କିଏ ଶୂଦ୍ର ବର୍ଣ୍ଣରେ ରହିଛି, ଏ ତିନୋଟି ଗୁଣ ଦ୍ୱାରା ସମସ୍ତେ ମାନେ ନିୟନ୍ତ୍ରିତ ହେଉଛନ୍ତି ତିନି ଗୁଣ ଦ୍ୱାରା, ତେଣୁ ଆମେ ଯେଉଁ ଖାଦ୍ୟ ଗ୍ରହଣ କରୁଛେ ଭଗବତର ଅଷ୍ଟାଦ ସପ୍ତମ ସନ୍ଧ୍ୟାରେ ଭଗବାନ କହିଛନ୍ତି ତିନି ପ୍ରକାର ଖାଦ୍ୟ ରହିଛି ଆୟୁ ସତ୍ୱ ବଳାରୋଗ୍ୟ ସୁଖ ପ୍ରୀତି ବିବର୍ଦ୍ଧନା ରସ୍ୟା ସ୍ନିଗ୍ଧା ସ୍ଥିର ମଧ୍ୟ ଆହାର ସାତ୍ତ୍ୱିକ ପ୍ରିୟା, ସାତ୍ତ୍ୱିକ ବ୍ୟକ୍ତିର ଖାଦ୍ୟ ହେଉଛି ଏଇଟା, ଯେମାନେ ରଜଗୁଣ ତନୁଗୁଣ ବ୍ୟକ୍ତି ସେମାନେ ସବୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ମାଛ ମାଛ ସବୁ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି। ତେଣୁକରି ବେଦରେ ବିଭିନ୍ନ ସମସ୍ତ ଜୀବମାନଙ୍କ ପାଇଁ କେମିତି ଖାଦ୍ୟ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି ସେଟା କୁହାଯାଇଛି। ଯେଉଁମାନେ ମାଛ ମାଛ ଖାଇବେ ସେଟା ବଳି ପ୍ରଦାନ କରି ଖାଦ୍ୟ ଗ୍ରହଣ କରିବେ। କାରଣ ଜଣେ ରଜଗୁଣ ତନୁଗୁଣ ଅଛି ମାନେ ତାକୁ ସେ ହଠାତ୍ ସତ୍ୟଗୁଣକୁ ଆସିପାରିବ। ତେଣୁ ସତ୍ୟଗୁଣକୁ ଆସିବା ପାଇଁ କ୍ରମ ଉନ୍ନତି ମାର୍ଗର ବେଦରେ ସେଟା ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି। ତେଣୁ ବେଦରେ ପଶୁ ବଳର ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି। କିଛି ବର୍ଷ ତଳେ ଆମର ସରକାରଙ୍କର ଚାଲିଥିଲା ଡିବେଟ୍ ଚାଲିଥିଲା ଯେ ପ୍ରକୃତ ପଶୁବଳି ଠିକ୍ ନା ନାହିଁ। ଆମର ବାଣପୁରରେ ଯେଉଁ ଭଗବତୀ ରହିଛନ୍ତି ସେଠି ଯେଉଁ ପଶୁବଳି ଦିଆହେଉଥିଲା ସେ ବିଷୟରେ ଆଲୋଚନା ସବୁ ଚାଲିଥିଲା। ପଶୁବଳି କ'ଣ ପାଇଯାଇଛି ବେଦରେ ସେଟା ଲୋକମାନେ ଜାଣିପାରୁନଥିଲେ। ସେଥିପାଇଁ ଭଗବାନଙ୍କର ଏକ ବୁଦ୍ଧଦେବ ଉପରେ ଆସିକି ପଶୁବଳି ସେ ବନ୍ଦ କରିଛନ୍ତି। କିନ୍ତୁ ଆଜି 2500 ତଳେ ଏମିତି ପରିସ୍ଥିତି ଆସିଯାଇଥିଲା ଯେ ପ୍ରକୃତରେ ବେଦକୁ ସେମାନେ ଗ୍ରହଣ କରୁନଥିଲେ କିନ୍ତୁ ବେଦରେ ପଶୁବଳି କଥା ରହିଛି। ତେଣୁ ତାଙ୍କର ମୁଖ୍ୟ ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଉଛି ପଶୁ ଖାଇବେ ମାଂସ ଖାଇବେ। ତେଣୁ ଯେହେତୁ ବେଦରେ ପଶୁବଳି ବ୍ୟବସ୍ଥା ରହିଛି ସେଥିପାଇଁ ବେଦକୁ ଦୋହାଇ ଦେଇକିରି ପଶୁବଳି କରୁଥିଲେ। ତେଣୁ ଭଗବାନ ବୁଦ୍ଧଦେବ ଉପରେ ଆସିକିରି ସବୁ ବନ୍ଦ କରିଦେଲେ। ନିନ୍ଦସୀ ଯଜ୍ଞ ବିଦେହ ରହ ସ୍ମୃତି ଯାହ ସଦୟ ହୃଦୟ ଦର୍ଶିତ ପଶୁ ଭାବ ପଶୁମାନଙ୍କୁ ସଦୟ ହେଇକିରି ତାଙ୍କୁ ପଶୁବଳି ବନ୍ଦ କରାଯିବ ସେଇଥିପାଇଁ ଭଗବାନ ବୁଦ୍ଧଦେବ ଉପରେ ଆସିଥିଲେ। ଯଦିଓ ବୁଦ୍ଧଦେବ କହୁଛନ୍ତି ଭଗବାନଙ୍କର ଅବତାର କିନ୍ତୁ ସେ କହିଲେ ଯେ ମୁଁ ଭଗବାନଙ୍କୁ ଗ୍ରହଣ କରୁନି। କାରଣ ଭାଗବତ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ସମଭାବ ସୁର ଦିଶା ଯେଉଁମାନେ ସୁର କହିଲେ ଦୁଇ ପ୍ରକାର ବ୍ୟକ୍ତି ଅଛନ୍ତି ଗୋଟେ ହେଉଛନ୍ତି ଦେବତା ଆଉ ଗୋଟେ ଅସୁର। ତେଣୁ ଅସୁର ଯେଉଁମାନେ ସେମାନେ ହେଉଛନ୍ତି ସୁର ଦିଶା ଦେବତାମାନଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ସେମାନେ ସବୁ କାର୍ଯ୍ୟ କରିବେ। ତେଣୁ ସୁରଦିଶାମାନଙ୍କୁ ମୋହ କରିବା ପାଇଁ ଭଗବାନ ବୁଦ୍ଧ ତେଣୁ ସେ ଯଜ୍ଞକୁ ନିନ୍ଦା କରେ ଶ୍ରୁତିକୁ ଗ୍ରହଣ କରେ ନାହିଁ ବେଦକୁ ଗ୍ରହଣ କରେ ନାହିଁ। କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ବୁଦ୍ଧଦେବଙ୍କ ଶରଣରେ ଯିବେ ଯେଉଁ ଅସୁରମାନେ ସାଧାରଣତଃ ସମଭାବ ସୁର ଦିଶା ବୋଲି କୁହାଯାଉଛି ଅସୁରମାନଙ୍କୁ ମୋହ କରିବା ପାଇଁ ଅସୁରମାନେ ଭଗବାନ ଗ୍ରହଣ କରୁନାହାନ୍ତି ତେଣୁ ଭଗବାନ ବୁଦ୍ଧଦେବ ଉପରେ ଆସିକିରି ସେମାନଙ୍କୁ ତାଙ୍କ ନିଜ ଶରଣରେ ଆଣିଛନ୍ତି। ଯେଉଁମାନେ ବୁଦ୍ଧଦେବଙ୍କ ଶରଣରେ ଯିବେ ସେମାନେ ଭଗବାନଙ୍କର ପରୋକ୍ଷ ଭାବରେ ଭଗବାନଙ୍କ ଶରଣରେ ଗଲେ। କିନ୍ତୁ ଆଜିକାଲି ବୁଦ୍ଧଦେବ ଯଦିଓ ବୁଦ୍ଧଦେବ ଆମେ ଯାଇଥିଲୁ ଆମର ଓଡ଼ିଶାରେ ଅଛି କ'ଣ ସେ ଜାଗାଟା ନା ବରହମପୁରରୁ ସେ ପାରଳାଖେମୁଣ୍ଡି ଗଲେ ରାସ୍ତାରେ ସେ ପଡ଼ିବ ସେ ଜାଗାଟା ସେଠି ତିବତୀୟାନ ମାନେ ଅଛନ୍ତି। ତିବତ ସରକାର ଯେଉଁ ତିବତ ରାଜ୍ୟ ରହିଛି ତିବତ ରାଜ୍ୟକୁ ଚାଇନା ଅଧିକାର କରିଦେଇଛି। ତେଣୁ ତାଙ୍କର ଯେଉଁ ଧର୍ମ ଗୁରୁ ଯିଏ ଦଲାଇ ଲାମା ସିଏ ବର୍ତ୍ତମାନ ଭାରତ ଦିଲ୍ଲୀରେ ଅଛନ୍ତି ଭାରତ ସରକାରଙ୍କ ଶରଣରେ ଅଛନ୍ତି। ତେଣୁ ତାଙ୍କର ଯେଉଁ ବୁଦ୍ଧ ଲୋକମାନେ ସବୁ ଆସିଥିଲେ ତିବତୀୟମାନେ ସବୁ ଆସିଥିଲେ ବିଶେଷ ଭାବରେ ଆପଣ ଦେଖିବେ ଆମର ଓଡ଼ିଶାରେ ସବୁ ଶୀତ ଦିନେ ସବୁ ଶୀତ ବସ୍ତ୍ର ସବୁ ବିକୁଥିଲେ ଉଲ୍ ଉଲ୍ ଡ୍ରେସ୍ ସବୁ ଆଣି ବିକୁଥିଲେ ନେପାଳୀ ଯେଉଁ କହୁଛି ପ୍ରକୃତ ସେମାନେ ତିବତୀୟ ସେମାନେ ଆସିଯାଇଛନ୍ତି କାହିଁକି ଯେହେତୁ ଚାଇନା ତାଙ୍କ ରାଜାଙ୍କୁ ଆକ୍ରମଣ କରିଛି ସେଥିପାଇଁ ଭାରତବର୍ଷରେ ଆଶ୍ରୟ ନେଇଛନ୍ତି। ଆମର ସେଠି ଗୋଟେ ଅଛି ସେଣ୍ଟ୍ରାଲ୍ ସ୍କୁଲ ତିବତୀୟ ସେଣ୍ଟ୍ରାଲ୍ ସ୍କୁଲ ଆମେ ଯାଇଥିଲୁ ଅଡିଟ୍ କରିବା ପାଇଁ ସେଇଠି ସେମାନେ ସବୁ ତିବତୀୟ ସବୁ ସବୁ ଅଛନ୍ତି। ତାଙ୍କର ଗୋଟେ ମନ୍ଦିର ଅଛି ବୁଦ୍ଧ ମନ୍ଦିର ରହିଛି ବିରାଟ ମନ୍ଦିର ରହିଛି ସେଠି କିନ୍ତୁ ଯଦିଓ ସେମାନେ ବୁଦ୍ଧଦେବକୁ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି ବୁଦ୍ଧଦେବକୁ ଭଗବାନ ବୋଲି ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି କିନ୍ତୁ ବୁଦ୍ଧଦେବଙ୍କର ଯେଉଁ ମୁଖ୍ୟ ଲକ୍ଷ୍ୟ ଭଗବାନ ବୁଦ୍ଧଦେବଙ୍କର ଯେ ଅହିଂସା ପଶୁ ହତ୍ୟା ବନ୍ଦ କରିବା ପାଇଁ କିନ୍ତୁ ସେମାନେ ସବୁ ପ୍ରକାର ପଶୁ ଖାଦ୍ୟ କରୁଛନ୍ତି ଏମିତି ଗାଈମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଖାଉଛନ୍ତି। ସେଠି ତାଙ୍କର ଗୋଟେ ବହୁତ ବଡ଼ ଡିଜିଜ୍ ରହିଛି ସେଠି ଏଇ ଡିଜିଜ୍ ଗୋଟେ ରହିଛି ଏଇ ଗୋମାଂସ ପକାଣିକରି ସେ ଡିଜିଜ୍ ବି ରହୁଛି ସେ ରୋଗଟି ରହୁଛି। ଯାହା ହଉ ଆମର କହିବା ଉଦ୍ଦେଶ୍ୟ ଥିଲା ଯେ ଭଗବାନ ସବୁ ପ୍ରକାର ବ୍ୟବସ୍ଥା କରିଛନ୍ତି। ଯେଉଁମାନେ ଭଗବାନ ଯେଉଁ ଆସିଲେ ବ୍ୟାସଦେବ ସେ ହେଉଛନ୍ତି ଭଗବାନ ଜଣେ ଅବତାର ଭାଗବତ ପ୍ରଥମ ସ୍କନ୍ଧ ତୃତୀୟ ଅଧ୍ୟାୟରେ 24 ଅବତାର ବିଷୟରେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ଯେ 17 ସପ୍ତାହ ହେଉଛନ୍ତି ବ୍ୟାସଦେବ ଯେ ପରାଶର ମୁନିଙ୍କର ପୁତ୍ର ପରାଶର ମୁନି ଏବଂ ସତ୍ୟବ୍ରତଙ୍କର ସତ୍ୟବତୀଙ୍କର ପୁତ୍ର ହେଉଛନ୍ତି ବ୍ୟାସଦେବ ଯେ ଭଗବାନଙ୍କର ଅବତାର ଯେ ଶାସ୍ତ୍ରକୁ ସବୁ ଲେଖିବା ପାଇଁ ଆସିଥିଲେ ସବୁ। କାରଣ ଅନ୍ୟ ଯୁଗରେ ଲୋକମାନଙ୍କର ଏତେ ସ୍ମୃତିଶକ୍ତି ଥିଲା ଯେ ଶାସ୍ତ୍ରକୁ ଲେଖିବାର ଆବଶ୍ୟକତା ନଥିଲା କିନ୍ତୁ କଳି ଯୁଗରେ ଆମର ସବୁ 8 ଜିନିଷ କମି କମିକା ଯାଉଛି ଗୋଟେ ହେଉଛି ସ୍ମୃତାଦି ଗୋଟେ ହେଉଛି ସ୍ମୃତି ଆମର ସ୍ମୃତିଟି କମି କମିକା ଯାଉଛି ଆୟୁଷ ବଳ ସ୍ମୃତି ଏସବୁ କମି କମିକା ଯାଉଛି। ତେଣୁ ଭଗବାନ ବ୍ୟାସଦେବ ଉପରେ ଆସିକି ତାକୁ ରଚନା କଲେ ସେ ତେଣୁ ଯେଉଁମାନେ ତମଗୁଣ ଏବଂ ରଜଗୁଣ ରହିଛନ୍ତି ସେମାନେ ସତ୍ୟଗୁଣକୁ ଆସିବା ପାଇଁ পশুবলের ব্যবস্থা রয়েছে, বেদের পশুবলের ব্যবস্থা রয়েছে। জনে মাংস খাইলে বন্ধ করতে পারবে না, বা মাছ মাংস যে খাওয়াচ্ছেন সে হঠাৎ বন্ধ করতে পারবে না, তেমন তাহা পাই নিয়ন্ত্রণ করা সেটা কেমন সে আস্তে আস্তে বন্ধ করবে, সেই বেদের সব ব্যবস্থা রয়েছে, পশুবলের ব্যবস্থা রয়েছে। জনে অমাবাস্যা তিথি রাতে অধরে যাই কালী পাখে গোটে পশুবলি দিয়ে, আমি পুরীরে জগন্নাথ মন্দির দিয়েছে যে দশহরা সময় সে পাচেরি দিয়ে সে গোটে পশুকে আনছে, পশুকে আনিকি বিমলা দেবী পাখে সেটা দিয়ে পশুবলি দিয়ে, কিন্তু এটা লোকমান কি জানা এটা গুপ্ত আহার হচ্ছে, কিন্তু অন্য দেবদেবী মান পাখে যে হচ্ছে দেবীক পাখে যে হচ্ছে সেটা ওপরে হচ্ছে সেটা সেটা সে বাদান বা চাইছে। তবে আর উদ্দেশ্য হচ্ছে কোন যে মাংস মক্ষণ করছেন সে হঠাৎ বন্ধ দেবে, সে তম গুণ রজগুণে রয়েছে, তেমন সে সত্যগুণ আসা সেই ক্রম উন্নতির কথা রয়েছে। সে প্রতি মাসের যে অমাবাস্যা তিথি রাতে অধরে সেই পশুটি বড়ি দিয়ে সে পশু বড়িটি দিয়ে সে পশুকে সে খাইপারে। আমি যদি বর্তমান রোড রাস্তা কটরে সব মাছ মাংস বিক্রি করছি সেটি আগে খাওয়া সেমি খাদ্য বেদের শেষ ব্যবস্থা করা যায় মাছ জন খাইপার এইভাবে ভাবে খাই ভাগবতর একাশ কন্দ্রে বর্ণনা করা যাই লোকে ব্যবহার আমিষ মধ্য সেবা নিত্য হিজন্তু নহি তত্র তুলনা ব্যবস্থিত এসব বিবাহ যজ্ঞ সুরাগ্রী আশু নিবৃত্তি রেষা এইসব যে রয়েছে আমার প্রভৃতি রয়েছে ব্যবহার ব্যবহার কে স্ত্রী সঙ্গ মধ্য সেবা মদ্যপান বিভিন্ন প্রকার নিষাদ সেবা করছেন এবং আমিষ ভক্ষণ যে করছেন এইটা হচ্ছে সমস্ত প্রভৃতি রয়েছে, কিন্তু জনে মানব জন্ম পাইছে মানে সেই তার বেদের সব শৃঙ্খলা শৃঙ্খলিত করা যাই মানব সমাজ তো শৃঙ্খলিত সমাজ বৈদিক রীতিনীতি অনুসারে যে কার্য করে সেটা শৃঙ্খলিত সমাজ করেছে। সেই জন স্ত্রী সঙ্গ করা বিবাহ ব্যবস্থা করে বিবাহ বলে যজ্ঞ বলে করেছে বিবাহ মাধ্যমে জন স্ত্রী সঙ্গ করবে এবং ব্যবস্থিত বিবাহ যজ্ঞ সুরাগ্রে বিভিন্ন প্রকার যজ্ঞ রয়েছে যে যজ্ঞ মাধ্যমে সে পশু বড়ি করে পশু বড়ি দিয়ে পশু খাদ্য গ্রহণ করিপারে পশু মাংস গ্রহণ করিপারে বা আমিষ মধ্যে যে নিশাদ মধ্যে সেবন করিপারে এইসব ব্যবস্থা রয়েছে বেদের সেসব ব্যবস্থা রয়েছে, কিন্তু আর উদ্দেশ্য হচ্ছে কোন না আশু নিবৃত্তি রেষা প্রবৃত্তি মার্গরু নিবৃত্তি মার্গ আসিয়া ব্যবস্থা করা যাইছে। আমার যে চারি আশ্রম কথা আমি কহিলি ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাস এ চারটি আশ্রম কেবল গৃহস্থ আশ্রমে স্ত্রী সঙ্গ পরমিশন দিয়া যাইছে, কিন্তু অন্য যে তিনোটি আশ্রম সে তিনটি আশ্রমে স্ত্রী সঙ্গ আলাও করা যায় কারণ হচ্ছে উদ্দেশ্য হচ্ছে প্রবৃত্তি মার্গ নিবৃত্তি মার্গ আসিবা জনে প্রবৃত্তি মার্গ হঠাৎ নিবৃত্তি মার্গ আসিপারিব না সেই ক্রম উন্নতির ব্যবস্থা করা যাইছে। তেমন ভগবান কোশন যে যেসব আমি কার্য করা ব্রাহ্মণী আধায় কর্মণী সঙ্গ নিজ পাই সেটা করবা সে কার্যটা যে সব কার্য করে যা আমি যে যে কোনো স্থানে থাকতে না কাজ আমার যেতে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু দাক্ষিণাত্য যাই দাক্ষিণাত্যে সে গোদাবরী নদী তুলে দেখছেন আকর্ষিত ভেট হয়েছে রামানন্দ রায় রামানন্দ সব ভেট হয়েছে রায় রামানন্দ সে সব প্রশ্ন করে চৈতন্য চৈতন্য মধ্যলীলা অষ্টম পরিচ্ছদে সে সব বিস্তার বর্ণনা করা যাইছে সাধ সাধ সে পচারছে কেমিতি জনে বিশেষ ভাবে কড়ি যুগ পাই চৈতন্য মহাপ্রভু আমার প্রভু কৌলে নসিংহরাজ প্রভু কড়ি যুগে অন্য কোণ পন্থা না বৃহৎ নারদ পুরাণের বর্ণনা করা যাই কেবল কেবল হরে ভগবান না হরে নাম হরে নাম হরে নাম এই কেবল কড়ব নাস্তে ও নাস্তে ও নাস্তে ভগবান নাম তিন থর কাই করা যাই না অন্য যে মার্গ সব রয়েছে কর্ম মার্গ রয়েছে জ্ঞান মার্গ রয়েছে যোগ মার্গ রয়েছে এইসব মার্গ বর্তমান পড়ি যুগে সেটা সম্ভব নয় সত্য যুগের ভাগবত একাশ কন্দ বর্ণনা করা যাইছে তৃতীয় ধারে যে তৃতীয় যা ধায়তে বিষ্ণু যে ধ্যান রয়েছিল ধ্যানটা প্রকৃতরে সত্য যুগ পাই রয়েছে কারণ সত্য যুগ লোকমান আয়ুষ ছিল লক্ষ বর্ষ তেমন সেই সময় ধর্ম চারিপাদ সুরক্ষিত লা তেমন সেই সময় সব প্রকার সুবিধা ছিল যেপাই সে ধ্যান করিপারে ভগবত সত্রাধারে ধ্যান বিষয়ে ভগবান কৌশল অর্জুন কৌশল এটা সম্ভব নয় চঞ্চল কৃষ্ণ প্রমাতি বলভদ্রম তসাম নিদ্রম মনি বায়ু নিব সুদুষ্কর মনকু নিয়ন্ত্রণ করিবা বায়ুকে নিয়ন্ত্রণ করা এমনি কষ্ট কষ্টদায়ক কেন পরে যেতে পারে সেটা সম্ভব নয়, অর্জুন হাজার কথা নেই, কিন্তু জয় করতে পারার কথা। বর্তমানে আমার এই পরিস্থিতি আমার শোচনীয় হয়ে গেল। তেমন ধ্যান যে ব্যবস্থা রয়েছে সেটা সত্য যুগের ব্যবস্থা, সেইপাই ধ্যান সম্ভব নয়। সেইপাই নাস্তে বলি করে, তিন ধর নাস্তে বলি করে, পড়ো নাস্তে এবং নাস্তে এবং নাস্তে, অন্য কৌশি নাস্তি বলি করে। কাহিনি নাই না, সব প্রকার অসুবিধা রয়েছে, কলেরা বিভিন্ন প্রকার অসুবিধা সব রয়েছে। প্রাণায়াম পায়স সব্য প্রাণাসন জিগে জানা মন্দাস মনমতেই ও মন্দ ভাগ্যা এই কবিতা ভাগবত পঞ্চম স্কন্ধে এত বর্ণনা করা হয়েছে। প্রথম অধ্যায়ে এটা করা হয়েছে যে স্বর্ণকাতি ঋষি 28,000 ঋষি কথা কয়েছে। সমস্ত করে আমার আয়ুষ কথা কম আর পায়স সব, বা যদি বা কৃষ্ণ করার টিকে আয়ুষ অধিক থাকতেই পারে, কিন্তু আর পায়স সব মন্দা আমি এতে মানে ভগবান বিষয়ে জানা পাই বা এতে জানা পাই আগ্রহ নেই, মন্দ আড়স রয়েছে। এবং যদি বা কৃষ্ণ করার টিকে আগ্রহ রয়েছে সুমন্দ মতে তাঁকর বুদ্ধি মধ্যে এতে উন্নত নয়, এবং যদি বা কৃষ্ণ বুদ্ধি উন্নত রয়েছে মন্দ ভাগ্যা বিভিন্ন প্রকার সব, যদিও কলিযুগের কোনো ভগবানের অবতার নাই, কিন্তু আমি দেখি বর্তমান সে কৌশল ইয়ে ভগবানের অবতার, সে ভগবানের অবতার, এইভাবে ভাবে ইয়ে মন্দ ভাগ। এবং যদি বা কেটে সব প্রকার ভালো ভাগ্য রয়েছে, ভালো গুরুঙ্কর আশ্রয় নিয়েছেন, ভগবানের নামের আশ্রয় নিয়েছেন, কিন্তু উপদ্রুতা বিভিন্ন প্রকার সব অসুবিধা সব রয়েছে কলিযুগের উপদ্রুতা। তেমন চৈতন্য মহাপ্রভু সেইথিপাই কুহাযাউছি হরের নাম, ভগবানের নাম হি কেবল কলিযুগের অনুমোদিত পন্থা। অন্য যুগের যা কৃতজ্ঞ বিষ্ণু তৃতীয় দশকম অক্ষয়ী তৃতীয় যুগের ভগবানের যজ্ঞ মাধ্যমে ভগবানকে আরাধনা করা যাচ্ছিল, এবং দ্বাপরে পরিচর্যা যান এই মন্দিরের যা সব বর্তমান পূজা আরাধনা হচ্ছে হচ্ছে দ্বাপর যুগের প্রসেস, দ্বাপর যুগের পদ্ধতি। কলিযুগের এসব সম্ভব নয়, কেবল ভগবানের নাম। তেমন মহাপ্রভু আসিকি সেই নামকে সে প্রচারণ করি যাই সংকীর্তন এবং পিতৃ বলে কুহাযাচ্ছে। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এই সংকীর্তন কু আমাকে প্রদান করছেন, ভগবান নাম রয়েছে এ নামকে লোক লোকমানকে প্রচারণ করছেন মহাপ্রভু। তেমন সে যেতে যাই দাক্ষিণাত্যকু কলিযুগের কেমিতি লোকমানে ভগবান বিষয়ে জাঁপারে তাঁর জীবন সিদ্ধি প্রাপ্ত হয়েপারে সে বিষয়ে পচারছেন, গাঁর মানুষ পচারছেন, সাধ্য সাধন বিষয়ে পচারছেন। সাধ্য পেলে আমার জীবনের কোন লক্ষ্য এবং সেই লক্ষ্য পাওয়া পাই কোন মার্গ সাধ্য সাধন, এই সাধ্য সাধন বিষয়ে পচারছেন রায় রামানন্দ বহু কথা কে, কিন্তু মহাপ্রভু সেসব কে আগে যে প্রথমে বর্ণাশ্রম বিষয়ে কে রায় রামানন্দ বিষ্ণু পুরাণে বর্ণনা করা যাই বর্ণাশ্রম চারবতা পুরুষেণ পরমা বিষ্ণু আরাধিত পন্থা নানত্ব পুরস্কার, ভগবানকে আরাধনা করার পাই এই চারি বর্ণ এবং চারি আশ্রম ব্যবস্থা রয়েছে। আ ছাড়া আমি ভগবানকে অন্য কৌশি উপায় নিয়ে ভগবানকে আরাধনা করে পাই, ভগবানকে আনন্দ প্রদান করে, কিন্তু মহাপ্রভু এ বাধ্য আগে এইটা সম্ভব নয়, বর্তমান কলিযুগের সেটা সম্ভব নয়। তেমন অন্তিমে ভাগবত দশম স্কন্ধ চৌদ্দ অধ্যায়ে ব্রহ্মাঙ্কর স্তুতিকে গোটে গোটে স্তুতিকে উদ্ধার করছেন রায় রামানন্দ। কোন স্তুতি না জ্ঞানে প্রয়াসম উদপাস্য নমন্ত এব সম্মুখরেতা রোগীয় বার্তা স্থানে স্থিতা শুদ্ধিগতা তনুবান মনোভি যে প্রায়স জিত জিতুকে শিক্ষা। যেতবে ভাগবতরে দশম স্কন্ধ দ্বাদশ অধ্যায়ে ভগবান তাঁকর সব ত্রয়োদশ অধ্যায়ে ভগবান তাঁকর সব সঙ্গমানঙ্କ ସହିତ বসিকি সব খাদ্য গ্রহণ করছেন, বনভোজি করছেন, তাঁকর বাছুর মানে সব চড়ুছেন। এ পাঁচ বর্ষ লীলা ভগবানঙ্କ এটা পাঁচ বর্ষ লীলা, কিন্তু তাঁকর সাঙ্গমানে এটা ছ বর্ষ বর্ণনা করছেন। পরীক্ষিত মানুষ প্রশ্ন পচারছেন কাহিঁকি যেটা কৌমার সময়ের আচরণ করা যাইছিল যে নির্ণয় হয়েছিল কাহিঁকি সেমানে পৌগণ্ড সময় সেটাকে আলোচনা করছেন কথা কয়েছেন, কারণ ভগবান পাঁচ বর্ষের যে লীলাটি করেছিলেন সেটা ছ বর্ষের কাহিনি সেটা কথা কুহাযাইছে, তাঁকর সাঙ্গমানে কেছেন কাহিঁ পাঁচ বর্ষ কাহিঁ কহিলেন, ইয়ে হচ্ছে বহু বৃহত্তম জিনিস। কিন্তু শুকদেব গোস্বামী তার প্রকৃত তথ্যটাকে কয়েছেন যে ভগবান যাইছেন অঘাসুর, অঘাসুর লীলাটি অঘাসুর আসছিলা লীলা করছিলা ভগবান দশম দ্বাদশ অধ্যায়ে এই লীলাটি বর্ণনা করা যাচ্ছে অঘাসুর লীলাটি। অঘাসুর যেতবে কোণ করছি বিরাট পর্বত ভরি রয়েছে, তার পাটি মধ্যে সেইভাবে পর্বত ভরি রয়েছে, তেমন ভগবান তাঁকর সাঙ্গমানে যেতবে যাইছেন বাছুর নেই চড়া পাই বৃন্দাবন, ସେମାନେ କହୁଛନ୍ତି ଇଏ ଗୋଟେ କିଏ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ଜାଗାରେ ଆମେ ପହଞ୍ଚିଗଲେ, ଗୋଟେ ପାହାଡ଼ ଭଳିଆ ରହିଛି, ଗୋଟେ ସାପ ପାଟି ଭଳିଆ ରହିଛି, ଏଭଳି ଭାବରେ କହୁଛନ୍ତି ସେମାନେ କହିକି, କିନ୍ତୁ ତା ଭିତରକୁ ପଶିଯାଇଛି, ଆକାଶର ଭିତରକୁ ପାଟି ଭିତରକୁ ପଶିଯାଇଛି, ଏବଂ ଭଗବାନ ମଧ୍ୟ ତାଙ୍କ ସାଙ୍ଗରେ ଯାଇଛି, ଏବଂ ଆକାଶର ଭାଇଟା ମୁଁ ସମସ୍ତଙ୍କୁ ବର୍ତ୍ତମାନ ପାଟି ଭିତରେ ନେଇକି ବର୍ତ୍ତମାନ ତାକୁ ଗାଁ କରିଛନ୍ତି, ଯଦି ପାଟି ବନ୍ଦ କରିଦେଇଛି ସେ ସମୟରେ ଭଗବାନ କୃଷ୍ଣ କ'ଣ କଲେ ନା ତାକୁ ପାଟିକୁ ବିଧାରଣ କରିକି ତାକୁ ମୃତ୍ୟୁ ତାକୁ ବିନାଶ କରିଛନ୍ତି ପ୍ରକାଶ କରି। କିନ୍ତୁ ଏ ଲୀଳା ଦେଇଥିଲା ଭଗବାନ ଯେଉଁ 5 ବର୍ଷ ବୟସ ହେଇଥିଲେ, କିନ୍ତୁ ତାଙ୍କର ସାଙ୍ଗମାନେ ଏଇଟା ଯଦି ଆଲୋଚନା କରୁଛନ୍ତି ସେଇଟା ଭଗବାନଙ୍କର 6 ବର୍ଷ ହେଇଛି ସେ ସମୟରେ ଆଲୋଚନା କରୁଛନ୍ତି। ତେଣୁ ପରୀକ୍ଷିତ ମାନଙ୍କୁ ପ୍ରଶ୍ନ ପଚାରୁଛନ୍ତି କାହିଁକି ଯେଉଁଟା କମର ଲୀଳାରେ ହେଇଥିଲା ସେଇଟା କର୍ମ ଲୀଳା କାହିଁକି କାରଣ ତାର କାରଣ ହେଉଛି କ'ଣ ନା ବ୍ରହ୍ମା ଭଗବାନ ସହିତ ମୋହ ହେଇଛି, ଭଗବାନ ଦେଖି ମୋହ ହେଇଛି, ଭଗବାନ ଲୀଳା ଏଭଳି ଭାବରେ ଯେ ସମସ୍ତେ ସ୍ତ୍ରୀ ମୋହ ହେଇଛି ଭଗବାନ ଲୀଳା। ଭଗବାନ ଯେତେବେଳେ ସେ ବ୍ରହ୍ମା ଦେଖୁଛନ୍ତି ଭଗବାନ କ'ଣ କରୁଛନ୍ତି ନା ତାଙ୍କର ସାଙ୍ଗମାନଙ୍କ ସହିତ ଯେତେବେଳେ ଖାଦ୍ୟ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି ସେ ଯିଏ ଯାହା ଘରୁ ସବୁ ଆମେ ଖାଇବା ପରେ ସେସବୁ ଗୋଟେ ପାହାଡ଼ ମାନେ ପର୍ବତ ଉପରେ ରଖି ଖାଉଛନ୍ତି, ଗୋଟେ ଇଏ ଉପରେ ରଖି ଚଟାଣ କରିକି ଖାଉଛନ୍ତି, ତାଙ୍କର କୌଣସି ବର୍ତ୍ତମାନ ବର୍ତ୍ତମାନ ନାହିଁ, ତାଙ୍କର ଦର୍ଶନ ଶୁଣିଲା ଚଳୁ ସଧ୍ୟରେ ସେଟା ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି, ସେଇ ମାନେ ପଥର ଉପରେ ରଖି ଖାଉଛନ୍ତି ଏବଂ ସେଇ ଝରଣାରୁ ଜଳ ଆଣିକି ସେଟା ପାନ କରୁଛନ୍ତି, ଏଭଳି ଭାବରେ ସେ ଜୀବନ ଯାପନ କରୁଛନ୍ତି, ବହୁତ ସରଳ ଜୀବନଟା ଗ୍ରାମ୍ୟ ଜୀବନଟା। ତେଣୁ ବ୍ରହ୍ମା ଦେଖି ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେଉଛନ୍ତି, ତ ଭଗବାନ ଯେ ସେ କ'ଣ ଏଇ ସାଧାରଣ ଗୋବାଳକଙ୍କ ଖାଦ୍ୟ ଗ୍ରହଣ କରିବ, ତାଙ୍କଠୁ ସେ ଖାଦ୍ୟ ଅଇଁଠା ଖାଦ୍ୟକୁ କ'ଣ ସେ ଖାଦ୍ୟ ଗ୍ରହଣ କରୁଛନ୍ତି ଏବଂ ଭଗବାନ ତାଙ୍କ ଖାଦ୍ୟ ଦେଉଛନ୍ତି, ସେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେଇଯାଉଛନ୍ତି, ଇଏ ଭଗବାନ ନେଇପାରିବେନି ଏଭଳି ଭାବରେ ସେ ଅଛନ୍ତି। ତେଣୁ କ'ଣ କଲେ ସିଏ ନା ତାଙ୍କର ବାଛିରିମାନଙ୍କୁ ନେଇକି ପ୍ରଥମେ ନେଇଗଲେ, ତାପରେ ଭଗବାନ ଯଦି ଯାଉଛନ୍ତି ବାଛିରିକୁ ଯିବା ପାଇଁ ତାଙ୍କର ସାଙ୍ଗମାନଙ୍କୁ ସବୁ ନେଇଯାଇଛନ୍ତି, ବ୍ରହ୍ମଣକୁ ନେଇଯାଇଛନ୍ତି, ଗୋଟେ ମୁହୂର୍ତ୍ତ ସେଠିକାର ଗୋଟେ ମୁହୂର୍ତ୍ତ ଆମର ଏଠି ଗୋଟେ ବର୍ଷ ଚାଲିଯାଇଛି। ତେଣୁ ସେଇ ଗୋଟେ ବର୍ଷ ଭଗବାନ ତାଙ୍କର ବାଛୁରୀମାନଙ୍କ ଭଳି ସହିତ ନିଜକୁ ଏକ୍ସପାଣ୍ଡ କରିଛନ୍ତି ବା ବିସ୍ତାର କରିଛନ୍ତି, ତାଙ୍କର ସାଙ୍ଗମାନଙ୍କ ଭଳି ନିଜକୁ ବିସ୍ତାର କରିଛନ୍ତି, ଏଇ ଗୋଟିଏ ବର୍ଷ ଭଗବାନଙ୍କ ବିଳାସ ହୋଇଯାଇଛି, ଏଇଟାକୁ ସେ କେହି ଜାଣିପାରୁନାହାନ୍ତି। ଗୋଟିଏ ବର୍ଷ ପୁରିଗଲା ପରେ ଏ ଯଦିଓ ଲୀଳା ହେଉଛି କିନ୍ତୁ ବଳରାମ ମଧ୍ୟ ଜାଣିପାରୁନାହାନ୍ତି, ଗୋଟିଏ ବର୍ଷ ପୁରିଗଲା ପରେ ବଳରାମ ସେଇଟା ଜାଣୁଛନ୍ତି। ତେଣୁ ବ୍ରହ୍ମା ଯେତେବେଳେ ତାଙ୍କର ବ୍ରହ୍ମଣ୍ଡକୁ ଆସି ଦେଖିଲେ ଯେଉଁଭଳି ଲୀଳା ଚାଲୁଥିଲେ ସେଇଭଳି ଲୀଳା ଚାଲିଛି, ତେଣୁ ସେ ଭଗବାନଙ୍କର ପାଖରେ କ୍ଷମା ପ୍ରାର୍ଥନା କରିଛନ୍ତି। 14 ଅଧ୍ୟାୟରେ ଭଗବାନ ବହୁତ ପ୍ରକାର ସ୍ତୁତି କରିଛନ୍ତି, ସେ ସ୍ତୁତିରୁ ଏ ଗୋଟିଏ ସ୍ତୁତି ଯେ ଜ୍ଞାନେ ପ୍ରୟାସମ ଉଦପାସ୍ୟ, ଆମେ ନିଜେ ଜ୍ଞାନ ମାଧ୍ୟମରେ ଭଗବାନ ଜାଣିପାରିବା ତାକୁ ତ୍ୟାଗ କରିବାକୁ ପଡିବ। ନମନ୍ତ ଏବ ଜୀବନ୍ତୀ ଶଙ୍କରେଦା ଭବ୍ୟ ବାର୍ତ୍ତା, ଭଗବାନ କଥା ଭଗବାନଙ୍କର ଭକ୍ତଙ୍କ ମୁଖରୁ ଶ୍ରବଣ କଲେ ଯାଇ ଆମେ ଜାଣିପାରିବା, ନିଜ ଚେଷ୍ଟାରେ ଆମେ ଜାଣିପାରିବାନି ଭଗବାନ କଥା। ଏବଂ ଭଗବତ ସ୍ଥାନ ସ୍ଥିତ ଶ୍ରୁତିଗତ ତନୁବାନ ମନ ବି ଯେ ଯେଉଁ ସ୍ଥାନରେ ଥାନ୍ତୁ ନା କାହିଁକି ସେଇ ସ୍ଥାନରେ ରହିକିରି କାୟ ମନ ବାକ୍ୟରେ ଯଦି ଭଗବାନଙ୍କର ସ୍ମରଣ କରିବେ ତାହେଲେ ଯଦିଓ ଭଗବାନ ଅଚ୍ୟୁତ ଭଗବାନ ଅଜିତ ଭଗବାନ କେହି ଜିତିପାରିବେନି କିନ୍ତୁ ସେମାନେ ଭଗବାନ ଜିତିପାରିବେ। ତେଣୁ ଆମର ସମୟ ହେଇଯାଇଛି, ବର୍ତ୍ତମାନ ଆମେ ଏତିକି କହିବା ଯେ ଭଗବାନଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଯେଉଁ କର୍ମ କରାଯାଉଛି ସେ କର୍ମ କଲେ ସେ କର୍ମ ପ୍ରତିକ୍ରିୟା ଆମକୁ ଭୋଗ କରିବାକୁ ପଡ଼ିବ, ଏ ବିଷୟରେ ଭଗବତ ଗୀତାରେ ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ ଶାସ୍ତ୍ରମାନଙ୍କରେ ବିସ୍ତାର ଭାବେ ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି। ତେଣୁ ଆମେ ଏଇଠାରେ ଭଗବତ ଗୀତା ବିଶ୍ରାମ କର। ଜୟ ଶ୍ରୀ ଭଗବତ ଗୀତା କି ଜୟ ଶ୍ରୀ ଗୋପାଳ ମହାରାଜ କି ଜୟ ଶ୍ରୀ ଗୁରୁଦେବ କି ଅନନ୍ତ କୋଟି ବୈଷ୍ଣବ କି ଜୟ ଶ୍ରୀ